Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জুসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমার নাম নাহিদ সরকার, আমি বলছি ঢাকার ধানমন্ডি থেকে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম রহস্যময় বাংলো। এই গল্পে আমাদের মুখ্য চরিত্র হল বছর 26-এর রাজীব। এই ভূতের রহস্য উদ্ঘাটনের অংশ নিয়ে তার সঙ্গ নেয় এবং তার তিন বন্ধু জামাল, সাগর এবং অনেক। বলা সে একটু ভীত প্রকৃতির হওয়ার কারণে সে ভূত রহস্য উদ্ঘাটন থেকে বিরত থাকে। রাজীবের কোনো কালেই ভূতের উপরে কোনো বিশ্বাস ছিল না। ভূত কি, ভূত কি আদৌ সত্যি আছে, এটা জানার জন্য তার মন উৎসুক হয়ে আছে। তার ইচ্ছে কোনো এক ভৌতিক জায়গায় থাকবে আর ভূতের অস্তিত্বের বিষয়ে সত্যতা যাচাই করবে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জুসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমার নাম নাহিদ সরকার, আমি বলছি ঢাকার ধানমন্ডি থেকে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম রহস্যময় বাংলো। এই গল্পে আমাদের মুখ্য চরিত্র হল বছর 26-এর রাজীব। এই ভূতের রহস্য উদ্ঘাটনের অংশ নিয়ে তার সঙ্গ নেয় এবং তার তিন বন্ধু জামাল, সাগর এবং অনেক। বলা সে একটু ভীত প্রকৃতির হওয়ার কারণে সে ভূত রহস্য উদ্ঘাটন থেকে বিরত থাকে। রাজীবের কোনো কালেই ভূতের উপরে কোনো বিশ্বাস ছিল না। ভূত কি, ভূত কি আদৌ সত্যি আছে, এটা জানার জন্য তার মন উৎসুক হয়ে আছে।
তার ইচ্ছে কোনো এক ভৌতিক জায়গায় থাকবে আর ভূতের অস্তিত্বের বিষয়ে সত্যতা যাচাই করবে। তাই সে সিদ্ধান্ত নিল একটা অপমৃত্যু হয়েছে এমন এক ফ্লাইট কিনবে। তাই সে খোঁজ নিতে থাকে, কিন্তু বাড়ির লোকেরা এই বিষয়ে কোনো মত নেই। মা বাবা অনেকেই বোঝানোর চেষ্টা করেছে যাতে রাজীব তার সিদ্ধান্ত বদলে নেয়, কিন্তু রাজীব পরে এক হয়ে সে করবে বলে ঠিক করে তা সে করেই ছাড়ে। তার বাবা এবং মা শেষবারের মতো চেষ্টা করে বলে, ঠিক আছে তুই ফ্ল্যাট কেন, কিন্তু সেখানে আমরা কেউ যাব না। কিন্তু কোনোভাবে ছেলেকে আটকানো গেল না। সে বলল, ঠিক আছে তোমরা যেতে হবে না। এই বলে রাজীব বাড়ি থেকে বেরিয়ে অফিসে চলে গেল এবং বিকেলে অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে এসে ক্লাবে গেল আটটা দিতে। সেখানে খানিকক্ষণ ক্যারাম বোর্ড খেলে বাসায় ফিরল। তারপর তাকে সেখানে দেখে অন্যান্য বন্ধুরা জড় হয়ে গেল। রাজীব কথায় কথায় তার বন্ধুদের কাছে বলল, সে যে এমন ফ্ল্যাট কিনতে চায় সেখানে আগে কোনো অপমৃত্যু ঘটনা ঘটেছে। বন্ধুরা জানে যে সে ভূতের সন্ধান করতে চায়। রাজীব জানায় যে তার বাড়ির কেউ সেখানে থাকবে না বলে দিয়েছে। শুনে তখন বন্ধুরা বলতে থাকে, তাহলে তুই যাস না, যদি কিছু হয়ে যায় তখন কি হবে, দেখার লোকও তো থাকবে না। রাজীব তখন বলল, কেন তোরা থাকবি না? হ্যাঁ আমি তো ভাবলাম রাতে ওখানে পার্টি করব, বেশ মজা হবে। এ কথা শুনে বাকি তিনজন সহমত প্রকাশ করলো, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পলাশ বলল, আরে তোরা কেন যা, আমি যাচ্ছি না, আমি পারবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। গল্পটা হলো পাঁচ বন্ধু, রাজীব, পলাশ, পলাশ কিন্তু ইতিমধ্যে তার নাম পেয়েছে সাগর, অনিকার, জামাল, বাকি তিনজন বাকি আছে। এবং পলাশ একটু ভীত প্রকৃতির, কিন্তু বাকি চারজন খুবই সাহসী। পলাশ চলে গেলে আবারও সে টপিকে কথাবার্তা শুরু হয়ে যায়। রাজীব বলল, সেসব তো হবে, কিন্তু এরকম ফ্ল্যাটের সন্ধান কোথায় পায়? জামাল তখন বলল, হ্যাঁ এইটা গভীর চিন্তার বিষয়। গালে হাত দিয়ে চিন্তামগ্ন হয়ে বলল কথাগুলো। অনেক তখন বলল, আচ্ছা আচ্ছা, চেনা পরিচয়ের মধ্যে খবর নিলে কেমন হয়? সাগর তখন বলল, হ্যাঁ তা করা যায় অবশ্য, কিন্তু শুধু পরিচয়ের মধ্যে খবর না নিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিলে ভালো হয়। জামাল তখন বলল, গুড আইডিয়া, আমার এক পরিচিত আছে, মানে আমার এক কলিগের দাদা, উনি খবরের কাগজে প্রিন্ট করবেন, আমি তাহলে ওনার সাথে কথা বলি। রাজীব তখন বলল, ওকে ঠিক আছে তুই তাহলে তাই কর। এই বলে তখনকার মতো কথাবার্তা ওখানেই সমাপ্ত করে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রাজীব আসার পথে ভাবতে থাকে, যদি এরকম একটা ফ্ল্যাট পেয়ে যায় তাহলে আমি ওখানে ওখান থেকে প্রমাণ করে দেবো যে ওসব ভূত টুত বলে আদৌ কিছু হয় না, ওগুলো মানুষের মনের ভূত ধারণা। হ্যাঁ একটা এনার্জি থাকে, কিন্তু সেগুলোকে ভূত বলা কিন্তু একদমই ভুল হবে। এই কথাগুলো নিজের মধ্যে ভাবতে ভাবতে রাজীব শেষটায় হেসে ফেলল। বাড়িতে ফিরে সেটু রেস্ট নিয়ে নিল রাজীব এবং সারাদিন ক্লান্তি মাঝে একটু বিনোদন মানে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য ফোনের যুগেও একটা ফোন ঘাটা। অনেক রাত হলো, সে আবার ঘুমাবে বলে কাল থেকে একটা রুটিন আছে এবং তাই সে মাকে খেতে দেবার জন্য হাঁক ঢাক করতে থাকে। মা উত্তর দেয়, নিজের খাবার নিজে বেড়ে নাও, খানিকটা রাগের উত্তরে দিল সে। এবং তখন রাজীব বলল, তোমাদের খাওয়া হয়ে গেছে? মা তখন বলল, না না হয়নি, তুমি খাও আমরা আসছি। রাজীব তখন বলল, তাহলে আমাকে নিয়ে নিতে বলছো কেন? হ্যাঁ তোমরাও তো খাবে, আমাকে আমাকে বেড়ে দাও প্রতিদিনের মতো। কিছু কি হয়েছে? মা তখন বলল, কি আর হবে বলো, হওয়ার মতো তো কিছু একটা আছে নাকি, বাকি আছে আমাদের কোনো কথা শোনো। রাজীব মারি জিলাপির মতো কথাবার্তা কিছুই না বুঝতে পেরে মাকে বলল, কি হয়েছে সঞ্জয়শ্রী, বলো না এমন করছো কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। মা তখন বলল, তোমাকে তো আমি আর তোমার বাবা মিলে বুঝিয়েছি, কোনো মতে পারছি না, ভৌতিক কাণ্ড আছে এমন যাকে তুমি কেনই বা থাকবে। হ্যাঁ আমরা তো সেখানে যাব না তোমার সাথে, আর তোমার খাবার বেড়ে দেবার জন্য তাই নিজে নিজেই সবকিছু করতে শিখো। রাজীব তখন বলল, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে এইসব কাণ্ড আমাকে বিরত রাখার জন্য। মায়ের কথায় রাজীব বেশ রেগে গিয়ে উঠে গেল, খাবার না খেয়ে চলে গেল এবং দরজা বন্ধ করে নিজের রুমে শুয়ে পড়ল। মা বাইরে থেকে চিৎকার করে বলতে লাগলো, ভালো কথা বললেও তো আমার উপর রেগে যাবি, মায়ের মনের চিন্তা বোঝার ক্ষমতা তোর হয়নি, নিজের যখন সন্তান হবে না ঠিক তখন বুঝতে পারবি কেমন লাগে। বাবা তখন বলল, আহা থামো থামো থামো, দেখলে তো তোমার এসব কথার জন্য না খেয়ে চলে গেল। এই বলে বাবাও না খেয়ে শুয়ে পড়ল। মা তখন বলল, কি হলো তুমি খাবে না? বাবা তখন বললেন, না আমি আর কি করব। এই বলে বাবা ঘরে গিয়ে শুয়ে পড়ল। মা সজোরে বলে উঠল, হ্যাঁ, তোমারই বাপটা মিলে আমাকে ফুল বুঝবে, যত জানা হয়েছে আমার। মা খানিকক্ষণ চেয়ারে বসে রইল, তো বসে বসে নিজেকে দোষারোপ করতে থাকলো। সে একটা সারাদিন কাজ করে বাড়িতে ফিরে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল, সেই জন্য ছেলের বাবাও খেলো না। এই কথাগুলো এখন না বললেই ভালো হতো, এসব ভেবে উনিও না খেয়ে শুয়ে পড়লেন। সকাল হলো, যেহেতু আগের দিন ছেলে কিছুই খায়নি, তাই মা আজ ছেলের জন্য টিফিন তৈরি করে দিয়েছে মায়ের মন মতো, একদম আগের মতো করে। রাজীবের ঘুম থেকে উঠে দেরি হয়ে যায়, তাই সে না খেয়ে টিফিন দিয়ে কাজের কাজে বেরিয়ে যায় এবং অফিসে গিয়ে রাজীব খোঁজ খবর নেয় কারো জানাশোনা কোনো কিছু আছে কিনা। এমন তার এক কলিগ জানা যে এরকম একটা জায়গা আছে কিন্তু ফাঁকা জায়গা, ওখানে বাড়ি বানিয়ে নিতে হবে, কিন্তু বাড়ি বানানো তো সহজ হবে না, পরিত্যক্ত বলে ওখানে কেউই যায় না, ওখানে এমনি ঘুরতে যেতে পারো। রাজীব তখন বলল, না না না, বাড়ি বানানো না তাহলে সে ঝামেলা, ভুতুরে ফ্ল্যাট কিনবো। কলিগ তখন বলল, হ্যাঁ ভূতরে ফ্ল্যাটটা কেরাই ভালো হয়, বুঝতে পারলে, তবে যদি তুমি চাও ওখানে কিন্তু এমনিতে ঘুরে আসতে পারো। রাজীব তখন বলল, হ্যাঁ চলো তাহলে ওই একদিন ঘুরে আসি, কেমন? ঠিক হলো ছুটির দিনের রবিবার ওই জায়গায় যাওয়া হবে। এই কথাবার্তা বলার পরে সে ব্যাগ থেকে টিফিন বার করে এবং দেখলো আজ মা ভালো করে কিছু রান্না করে দিয়েছে। সে খেতে থাকে, কাল রাতে না খেয়ে ভালোই হয়েছে, না হলে এত ভালো টিফিন আজ পেতাম না। টিফিন শেষ করে সে আবারও নিজের কাজে লেগে পড়ে, অফিসের কাজে খুব চাপ দেয় এই কয়েকদিন, তাই অফিস থেকে ফিরে কয়েকদিন আর ক্লাবে যাওয়া যায় না আড্ডা দিতে, ফলে জানতেও পারে না যে ফ্ল্যাটে দেখার কাজ কতদূর পৌঁছালো। রাজীবের কাজের চাপে কিভাবে যে দিন কেটে যাচ্ছিল বুঝতেই পারল না। এত কাজের শেষে শনিবার রাতে একটু হাল ছেড়ে বাঁচল জানো, সে একটু শান্তির ঘুম ঘুমালো। কাল রবিবার, কাল আবারও কথা হয়ে গেছে সে ভুতুরে প্রেস দেখতে যাবে কলিকের সাথে। পরদিন সকাল হলো, ঘুম ভাঙতে না ভাঙতে অফিসের এই কলিক ফোন করল এবং ফোন করে বলল রেডি হয়ে নিতে, বেশি রাত করে খাওয়া যাবে না, ওখানে শহর থেকে 5 কিলোমিটার দূরে সেই জায়গা, নাম রহস্যপুর, বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে, এখনই রেডি হয়ে নিতে হবে, অথ সকাল 11টায় রওনা হতে হবে। এবং রাজীব ফোন রেখে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, তারপরে ঠিক 11টায় বেরিয়ে পড়ল কলিকের সাথে। সময়টা ছিল গরমকাল, শুধু গরমকাল না জ্যৈষ্ঠ মাসের গরমকাল, মানে বুঝতে পারছো কতটা গরম হতে পারে, আম কাঁঠাল পাকা গরম পুরো। এবং তত্ত্ব গরমে তারা ঠিক করে নেয় যে গাড়ি ভাড়া করে সেখানে চলে যাবে, সে হিসাব মতো একটা গাড়ি ভাড়া করে তারা, তারপর যাত্রা করা শুরু করলো সেই রহস্যপুরের উদ্দেশ্যে। 5 কিলোমিটারে যেটা অনেক সময় লাগবে, তাই যাবার পথে হাই রোডের পাশে গিয়ে গাড়ি থামিয়ে একটা থামায় তারা মধ্যাহ্ন ভোজ সেরে নিল এবং থামাটা ছিল রহস্যপুর থেকে 3 কিলোমিটার দূরে। থামাটা ক্ষয়প্রাপ্ত অবস্থা, প্রায় জনমানব শূন্য একটা স্থান এবং পাশে বট গাছের সারি আছে, সেখানে ঝুলে আছে অসংখ্য পাথর। দোকানদারের সাথে কথা বলে জানা গেল বিক্রি বেশ ভালোই হয়, রাতে যেসব ট্রাকগুলো চলে যায় সেই ট্রাকগুলো এখানে থামে, কয়েক কিলোমিটারের মধ্যে আর দোকান পোষার নেই এবং হয়তোবা দোকানদারের পরিবেশটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার দোকানদারের সংস্কার করে না, কে একটু বিশ্রাম করে তারপর বেরিয়ে পড়ে আবার রহস্যপুরের উদ্দেশ্যে। গাড়িতে রাজীব তার কলিগকে বলল, রহস্যপুর নামের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, কি বলো? হ্যাঁ, কলিগ তখন বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো, এই রহস্যপুরে অনেক রহস্য আছে জানো তো। রাজীব তখন বলল, হ্যাঁ কি রহস্য? কলিগ তখন বলল, আমাদের এই ঠাকুরদার মুখে শুনেছিলাম এই জায়গার কথা, কয়বার এসেছি আগে ঠাকুরদার সাথে, বুঝতে পেরেছ? আর তখন এই ধাবার আবার ছিল না, ওটা বট গাছ ছিল, দেখেছো কত বড় বট গাছ, আর রাতে খালি পেঁচার ডাক, গা ঝমঝম করে একটা পরিবেশ পুরো। রাজীব তখন বলল, বা বা বা, বেশ ভৌতিক পরিবেশ তো, রহস্যপুরে 3 কিলোমিটার আগে তো এরকম ভূতের পরিবেশ জানি না, ওখানে পরিবেশ কেমন হবে? হ্যাঁ আমার তো ভেবে খুব মজা লাগছে। ড্রাইভার সজোরে একটা ব্রেক কষে আর বলে উঠল,
এ সামনের রাস্তা খারাপ মনে হচ্ছে, গাড়ি আর সামনে যাবে না, বাকি পথ হাইটে যেতে হবে।
গল্প করতে করতে কখন যে রাস্তাটা চলে এসেছে প্রত্যক্ষম হরণা দূষণের। রাজীব বলল,
এতটা পথ এসেছি আর তবে 10 মিনিটের পথ রাস্তায় কতই বা সময় লাগবে, চলো।
কলিক তখন বলল, হ্যাঁ সেটাই বলছি, সমস্যা নেই, হেঁটে চলে যাবে, অসুবিধা হবে না। ড্রাইভার বলল,
হ্যাঁ বেশ বেশ, তাহলে আপনারা চলে যান, আমি এখানে গাড়ি নিয়ে অপেক্ষা করবো না, আর সন্ধান আবার আগে কিন্তু চলে আসবেন, যার সুবিধার না।
রাজীব জানার জন্য উৎসুক ছিল, কোনো সুবিধার না কেনই বা সুবিধার না সন্ধান আয় তারা ফিরে আসতে হবে। সে ঠিক করে ফেরার সময় পুরো ঘটনাটা জানবে। কথা না বাড়িয়ে তারা রওনা দিল। তারা যখন রহস্যপুর পৌঁছানো তখন ঘড়িতে ঠিক বাজে 3:15, মানে শুনশান জায়গা। এত নিস্তব্ধ যে শুধুমাত্র পায়ের আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। চারিদিকে বড় বড় বট গাছ, শেওড়া, তেঁতুল গাছ, তাল গাছের সমাহার এবং শহরের অর্ধেকে বর্জ্য পদার্থ যেন এখানে ফেলা হয়। মাটির রাস্তা কয়েক মাইলের মধ্যে শুধু মাইল ধুধু পাকা এবং খানিকটা এগিয়ে দেখা গেল বিশাল বড় গর্ত। তার যে কতখানি গভীর হতে পারে উপর থেকে দেখে আন্দাজ লাগানো খুব মুশকিল হয়ে যায়। এর মধ্যে কেউ পড়ে গেলে তাকে আর উদ্ধার করা সম্ভব নয়। এত বড় গর্ত দেখে রাজীব প্রশ্ন করে,
আচ্ছা দীপ, এত বড় গর্ত কিসের রে?
হ্যাঁ, রাজীবের অফিস কলিগের নাম ছিল মূলত দীপ। দীপ তখন বলল,
আচ্ছা এইগুলো ওই যে প্রমোটারের গাছ, ওরা এখানে মাটি দিয়ে যে ফ্ল্যাট বানাবে তো এই জন্য আর কি, আগে সব ছিল না।
রাজীব তখন বলল,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একবার শোনা গিয়েছিল কোন এক প্রমোটার নাকি মাটি দিয়ে বাংলো বানায়, আর রাতে সে বাংলো নাকি এমন আজবাজব ঘটনা ঘটে সেদিন কেউ টিকতে পারতো না, তাই আর কেউ এইখান থেকে মাটি নেয় না, বুঝতে পেরেছ?
রাজীব তখন বলল,
তার তো লোকটার অনেক লস হলো। হ্যাঁ, কত বড় বাংলো প্রায় ফাঁকা পড়ে আছে।
রাজীব তখন বলল,
আচ্ছা কোথায় সে বাংলো জানো তুমি?
দীপ তখন বলল,
হ্যাঁ জানি তো, এখান থেকে 1 কিলোমিটার দূরে সে বাংলো, বুঝলে, যে মানিয়েছিল না সেই লোকের পসা গলা দিয়ে ওই বাংলো থেকে উদ্ধার করা হয়, পরে অবশ্য তার ছেলে এসে তালাবদ্ধ করে ফেলে।
রাজীব তখন বলল,
মার্ডার কেস নাকি,
বাবার সম্পত্তির লোভে হয়তো বা ছেলে মেরে ফেলেছে।
দীপ তখন বলল, আরে না না, ওনার বউ মারা গেছে, তার নামে সেই বাড়ি, ছেড়ে বিদেশে থাকে, ওনাকে অনেকবার যেতে বলেছে কিন্তু যায় নাই।
রাজীব তখন বলল,
তাহলে বললো কিভাবে? সেটাই তো রহস্য, এক সরের রাতে তিনি বাংলোয় আসে, তারপর আর কোনো খোঁজ নাই, 2 দিন হয়ে গেছে দেখে বাড়ির কাজের লোক ছিলেন নির্দেশে ড্রাইভার সহ এসে দেখে এই অবস্থা, দেখে ওরা পুলিশে খবর দেয়।
রাজীব তখন বলল, পুলিশে কিছু বের করতে পারেনি,
ওনার মৃত্যুর রহস্যের মধ্যে নিমজ্জিত ছিল, ওনার ঘাড়ে নাকি কামড়ের দাগ ছিল, পিঠে নখের আঁচড়ের দাগ ছিল, পরে ওনার ছেলে এসে ওই বাংলোয় তালা দিয়ে আমার বিদেশে চলে যায়, এখন ওখানে ওখানে নাকি চিৎকার শোনা যায় মাঝে মাঝে, ভয়াবহ চিৎকার, ওখানে দেখে তারা বলে।
রাজীব তখন বলল, তুমি এত কিছু জানলে কি করে?
দীপ তখন বলল, আমার বাবার বন্ধু ছিল উনি, ওনার নাম দীপঙ্কর চৌধুরী।
রাজীব তখন বলল, ও আচ্ছা আচ্ছা। ঘটনাটা শোনার পর রাজীব খুব এক্সাইটেড হয়ে যায়, ভাবতে থাকে বাংলোটা যদি সে দেখার সুযোগ পেত। সে ভাবনায় বিঘ্ন ঘটিয়ে দীপ বলল,
সন্ধ্যা তো চলো, চলো এবার ফেরা যায়।
রাজীবের আরো থাকার ইচ্ছা ছিল, কিন্তু দীপ আর ড্রাইভারের সতর্কতার কারণে তাকে ফিরে যেতে বাধ্য হয়। তারপর কিছুক্ষণের মধ্যে গাড়ির কাছে পৌঁছে যায় এবং গাড়িতে উঠে রীতিমতো যাত্রা শুরু করে দেয় বাড়ির জন্য। রাস্তায় যেতে যেতে রাজীবের উৎসুক মন চিন্তা করে, আচ্ছা দীপ বলল না তো ঘটনাটা কি ঘটেছিল? দীপ তখন বলল,
ঘটনাটা ছিল আমার ঠাকুরদার সময়, তখন এখানে মোটামুটি কাঁচা ঘর ছিল আর একটা দু একটা ঘর ছিল, আমার ঠাকুরদা এই প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় তার বন্ধুদের সাথে এখানে আসতো।
দীপের গল্প শোনার জন্য রাজীব বেশ গুটিয়ে বসল, এখনো বাড়িতে যেতে অনেক সময় লাগবে, ততক্ষণ সবটা শোনা হয়ে যাবে। দীপ বলতে থাকলো, দিনটা ছিল ভাদ্র মাসের পূর্ণ অমাবস্যা রাত, আলো সারা, বাইরে কিছু দেখার উপায় ছিল না। সেদিন রাতে 3 বান্ধবী তাদের বাড়ি ফিরতেছিল রহস্যপুর থেকে, প্রায় 2 কিলোমিটার দূরে একটা বাড়ি, শহর থেকে তাদের পিছু নিয়েছিল 3 জন বকাটে ছেলে। তাদের উদ্দেশ্য মোটেই ভালো ছিল না, অনেকদিন ধরেই তারা ওই মেয়ে 3টাকে ফলো করেছিল। ওই 3 বান্ধবী দেখতে ছিল খুব সুন্দর, যখনই তারা রহস্যপুর আসে তখন সে ভরা অমাবস্যা ওই 3টা ছেলে একবার মেয়েটাকে ধর্ষণ করে আর খুনও করে ফেলে, পরদিন লুলুঙ্গ করে রক্তাক্ত দেহ দেখে লোকের একেবারে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের দেহ ময়না তদন্তে পাঠায়, জায়গাটা সিল করে দেয়। রাজীব তখন বলল,
অপরাধীদের কোনোভাবে ধরা যায়নি?
হ্যাঁ, পরে তিনজনে ধরা পড়েছিল, অপরাধীর অপরাধ করবে, লো ছাড়া তো এটা হয় না, তাই না? ওদের মধ্যে একজন নিজের মানি ব্যাগ ফেলে দিয়েছিল যার মধ্যে তার আইডেন্টি প্রুফ ছিল, পরে সেই একজন থেকে বাকি দুজন ধরা সম্ভব হয়েছিল। আমার ঠাকুরদা পরে ওখানে গিয়ে সবটা জানতে পারে। পুরনো খবরের কাগজ চোখ রাখতে আজও ওই মর্মান্তিক খবর চোখে পড়ে। রাজীব তখন বলল, অপরাধীতে কি শাস্তি হয়েছিল? হ্যাঁ, বীর তখন বলল, ওদের জেল হেফাজতে করে কঠোর শাস্তি করে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে তো ওখানে কয়েকটা বাদিক হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কোথায় গেল? বীর তখন বলল, ভূতের সালায় কি আর ওখানে থাকা যায়? হ্যাঁ, ভূতীয় অবস্থায় কেউ ওখান থেকে প্রবেশ করতে তাহলে ভীত অবস্থায় পাওয়া যেত। খুব বাজে অবস্থা, তাদের ঘাড়ে কামড়ের দাগ আর পিছে নখের আঁচড়ের দাগ পাওয়া যেত। রাজীব তখন বলল, তাহলে তুমি বলছো ওটা 100% ভূতের ভয়? হ্যাঁ, তার মানে ওখানে ভূত আছে? ড্রাইভার বলে উঠল, হ্যাঁ বাবু, আমরা ওখানে থাকতাম, ভূতের জ্বালায় শহরে চলে আসতে হয়। রাজীব ওসব শুনে যেন বিস্মিত হয়ে গেল। দীপ তখন বলল, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি রাজীব। রাজীব তখন বলল, দীপঙ্কর বাবুর শরীরে একদম দাগ আছে, তাই তো? কিন্তু উনি তো 1 কিলোমিটার দূরে বানিয়েছিল। হ্যাঁ, উনি রহস্য করে যে জায়গায় মেয়ে তিনটা রেপ হয়েছিল না আর কোনো ছিল, ওখান থেকে মাটি এনে বাড়ি করেছিল, তাই সবাই মনে করে যে ওই আত্মাগুলো মনের মৃত্যুর জন্য দায়ী। রাজীবের অবিশ্বাসী মন কিছুটা মানতে চায় না, ওখান থেকে মাটি আনার কারণে ওনার মৃত্যু হয়েছে। কিন্তু রাজীব যে এই কথা বিশ্বাস হয়নি তা প্রকাশ করে না, সে চুপ করে যায়। কারণ হয়তো সে এটা ভেবে চুপ করে যায় যে সে তো ভূতে বিশ্বাস করে না, বাকিরা কথায় কারো বিশ্বাসে প্রশ্ন তুলতে নেই। সে যেদিনের প্রমাণ পাবে সেদিন সবাইকে বিশ্বাস করার কথা বলতে পারবে। এসব নিয়ে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেল শহরে বুঝতে পারল না সে। দীপককে গাড়িতে তুলে সে যখন বাড়িতে এসেছে তখন ঘড়িতে রাত 9টা বাজে। শহরের রাস্তায় এত ভিড় যে আসতে দেরি হয়ে গেল। খুবই ক্লান্ত সে আজ। রাতে শোবার সময় সে ভাবছিল, অনেক দিন ধরে ক্লাবে যাওয়া হয় না, কাল ক্লাবে যেতেই হবে, অনেক দিন বন্ধুদের সাথে কথা বলা হয় না। পরের দিন অফিসে গেলে দীপ জিজ্ঞাসা করল, কিরে রাজীব, কেমন লাগলো রহস্যপুর? রাজীব তখন বলল, বেশ ভালোই। দীপ তখন বলল, তা তোমার সেই ভূতুরে ঘর বাড়ি পেলে? রাজীব তখন বলল, না না না, এখনো পায়নি। রাজীবের দীপের সংখ বেশ ভালোই লাগে, তাই ভূতুরে ফ্ল্যাটের এক সঙ্গী বানাবে বলে জিজ্ঞেস করে বসল, আচ্ছা দীপ, তুমি কি ভূতের ভয় পাও? দীপ তখন মুচকে একটা হাসি দিল আর বলল, হ্যাঁ, তা একটু হালকা পাতলা পাই আর কি। রাজীবের তাকে সঙ্গী বানানোর খুব ইচ্ছা পূরণ হলো না পলাশ বাদে, বাকি তার তিন বন্ধু ভূতে ভয় পায় না। অফিসের ছুটির পর বাড়িতে গিয়ে ড্রেস নিয়ে অনেক দিন পর সে আজ ক্লাবে গেল। জামাল তখন বলল, আরে এটা কে এসেছে? যা দর্শন পেলাম আজ। সাগর তখন বলল, আরে ভাই, কি খবর? হ্যাঁ, কি মনে করে? বাকি দুজন সেম রিয়াকশন দিলাম। রাজীব বলল, এরকম কেন বলছিস? হ্যাঁ, এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, আমি আসতে পারিনি। অনেক তখন বলল, তোর যে আমাদের কথা মনে পড়েছে তাতেই তো আমার ভালো হয়ে গেল মনটা। রাজীব তখন বলল, কি যে বলিস না, কোনো খবর আছে নাকি বল। সাগু তখন বলল, না রে, এখনো কোনো খবর নেই, দুজনের মধ্যে খবর পেয়ে যেতে পারি। রাজীব তখন বলল, জানিস একটা ভূতের প্লেস পেয়েছি। পলাশ তখন আবার বলে উঠলো, ওরে বাবা রে বাবা, আবার ভূত বলে সে রাম নাম চপতে চপতে সেখান থেকে চলে গিয়ে ক্যারাম নিয়ে খেলাম খেলায় মনোনিবেশ করলো। তারপরে ওরা পলাশের কাণ্ড দেখে খানিকটা হিসে আবারও টাপিকে ফিরে আসে এবং সাগর বলে উঠলো, তা বল, কোন ভূতের প্লেসের কথা বলছিলি? হ্যাঁ, রাজীব তখন বলল, এই যে আমার অফিসের কলিগ দীপ, ওর সময় রহস্যপুর নামে একটা জায়গা আছে, ওখানে খোঁজ পেয়েছি, বুঝতে পেরেছিস? জামাল এতক্ষণ সে সব ফোন কাটছিল, সে অনেকটা উৎসুক হয়ে উঠল আর বলল, হ্যাঁ, তারপরে কি হলো বলতো? হ্যাঁ, অনেক তখন মজা করে বলল, এতক্ষণে টনক মূল্য মহাশয়, আরে বাবা। রাজীব পুরোটা বিস্তারিত ভাবে বলতে থাকে এবং দীপঙ্কর বাবুর বাংলাটা কোথাও ছিল সেটাও বলতে থাকে। বিষয়টা শুনে সবাই মজা পায় এবং ভাবতে থাকে, যদি একবার এই সন্ধানে যায় তো বেশ ভালোই হয়। ঠিক সেই সময় রাজীবের মা ফোন করে বাজার দিয়ে আলু নিয়ে আসার জন্য বাড়ি ফেরার জন্য বলে, তাই সে টপিক ওখানেই শেষ করে বাজারে চলে যায়। সেদিনের মতো ওই টপিক ওখানে শেষ হয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু কোন খবর পাওয়া গেল না। হঠাৎ একদিন মানচেস্টারে থাকা কালীন সেই রাজীবের কাছে আগে ব্যক্তি ফোন করে বলে যে তার কাছে এরকম একটা বাংলোর খবর আছে, কিন্তু ফ্ল্যাট হবে না। রাজীবের ফোন নম্বর নিউজ পেপারে দেওয়া হয়েছিল, তার ফোনটা কাছে ছিল এবং রাজীব খবরটা শুনে বেশ আনন্দ পেল। ভাবলো যে ফ্ল্যাট বা বাংলো তাতে কি কোনো ভূত হনি হবে, এবং অফিসের মধ্যে থাকার কথাটা তোর জন্য তখনও সে বলতে পারে না। সে ব্যক্তিটিকে বলে সন্ধ্যার পরে যোগাযোগ করবে। বাড়ি ফিরে সে ঠিক করে যে তার বন্ধুদের সামনে একবার কথা বলবে, তাহলে ব্যাপারটা বেশ ভালো হবে। এমনিতেই বাড়িতে কেউ ব্যাপারটা পছন্দ করে না, তারপরে ক্লাবে গিয়ে সে বন্ধুদের সামনে ওই ব্যক্তি ফোন করে। সে ফোন করেছে, তার নাম হলো তাপস মিত্র। সে জানায় যে সে রহস্যপুর নামের এক জায়গা আছে, সেখান থেকে 1 কিলোমিটার দূরে আছে সে বাংলো। এ কথা শুনে একে অপরের মুখের দিকে তাকিয়ে আনন্দের সাথে থাকে। তারা মনে মনে যা চেয়েছিল তাই হলো, বাকি কিছু না শুনে তারা বাংলো কিনতে রাজি হয়ে যায়। কিন্তু লোকটি জানায় যে আগে কিছু হবে না, আজ অব্দি এখানে ভূতের জন্য টিকতে পারেনি, তাই আগে কয়েকদিন থেকে সে দেখুক, যদি থাকতে না পারে তাহলে কি হবে তাহলে বোঝা যাবে। লোকটির কথা শুনে সবাই ভালো লাগলো। লোকটি ছিল ম্যানেজার দীপঙ্কর বাবুর ছেলে, ওনাকে রেখে ওখানে ওনাদের বাকি সম্পত্তির সাথে ভূতের বাংলো এবং উনি দেখাশোনা করেন। ঠিক হলো সামনের সপ্তাহে শনিবার এবং বাংলো দেখতে যাবে সবাই, কিন্তু তাতে ম্যানেজার রাজি হয় না, তিনি বৃহস্পতিবার আসতে বলেন। তার কথা মতো সবাই ওই দিন যাবে বলে রাজি হয়ে গেল। বৃহস্পতিবার যেহেতু সপ্তাহের মাঝের দিন, তাই সবাইকে অফিসে ছুটি নিয়ে তারপরে যেতে বলল এবং সকালে এক বড় গাড়ি নিয়ে সে বাংলো যাবার জন্য রওনা হলো। এবং তারা তো গাড়ি দেখে প্রত্যেকে অবাক হয়ে গেল। যাওয়ার বলল, এরকম আশ্চর্য ঘটনা কোথাও দেখেছিস? যারা বাড়িটা বেঁচে যাবে তাদের গাড়ি পাঠিয়ে দিচ্ছে। সাগর তখন বলল, শহর থেকে দূরে, তাছাড়া ওদিকে কেউ যেতে চায় না, তাই হয়তো গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের সুযোগ সুবিধার জন্য। এসব কথা বলতে বলতে তারা হাসি ঠাট্টায় যেন লিপ্ত হয়ে গেল এবং বন্ধুরা একসাথে ইয়ার্কি করতে থাকলো। গাড়ি গিয়ে থামলো বাংলোর সামনে। তারা তো বাংলোকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেল। কি বিশাল, পুরো সাদা রঙের দোতলা বাংলো, ভোর ছাড়াও দিনের বেড়ায় ভয় লাগবে। সামনে আবারও পুকুর আছে এবং ড্রাইভার ওদের বাইরে থাকা বেঞ্চের উপরে বসতে বলল। ম্যানেজার বাবুর কাছে ঢাবি আর উনি এখনো এসে পৌঁছায়নি, মিনিট দশকের মধ্যে পৌঁছে যাবে। এই কথা শুনে তারা বাংলোর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখল। চারিদিকে অনেকে বড় বড় কাছ এবং মানুষ না থাকলেও কি আছে, বাড়ি খুব খুব পরিষ্কার, দেখে মনে হয় এখানে লোকজনের আনাগোনা আছে। বাগানে অনেকে ফুলের সমাহার আছে, রং বেরঙের সব ফুল, চারিপাশে পাখির ডাক, পাশে আবারও সুইমিং পুল। এসব দেখতে দেখতে ম্যানেজার বাবু চলে আসলেন, তারপর তারা চলে গেল ওনার সাথে দেখা করবার জন্য। ম্যানেজার বাবু বললেন,
ইয়ে নমস্কার, আমি তাপস মিত্র, আমি সেদিন ফোন করেছিলাম আর কি।
রাজীব তখন বলল,
আরে নমস্কার, আমি রাজীব পাল, সেদিন ফোনে আপনার সাথে কথা হয়েছিল।
রাজীবের মনে ম্যানেজার তাপসের সাথে বন্ধু পরিচয় করে দিল। তাপস বলল,
আচ্ছা আপনাদের বাংলোটা কেমন লাগলো বাড়ি থেকে বলুন তো, পছন্দ হলো?
জামাল তখন বলল,
হ্যাঁ পছন্দ হবে না কেন, এত সুন্দর বাংলো হাটাভাটি।
তাপস বাবু তখন বলল,
আচ্ছা আচ্ছা এবার তাহলে চলুন ভেতরটা ঘুরে দেখি, ঠিক আছে, বেশ সুন্দর কিন্তু ভেতরটা।
অনেক তখন বলল,
আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক।
তাপসবাবু দরজার দিকে এগিয়ে গেলেন এবং তালাটা খুলে দিলেন। সে কি বিশাল দরজা যেন রাজপ্রাসাদের দরজা। দরজা খুলে তাপসবাবু বাড়ির সব লাইট জ্বালিয়ে দিলেন। কি দারুণ বাসার ঘর, যেন রাজপ্রাসাদ একেবারে। কত বড় বড় হল রুম, তাতে বিশাল সোফা, সামনে টেবিল, দামি দামি ফ্লাওয়ার ভাস, টিভি, আর উপরের দিকে তাকাতে বিশাল বড় ঝাড়বাতি। সোফায় দুধারে যেন সবুজ কার্পেটে মোড়া সিঁড়ি উপরে উঠে গেছে এবং বসার ঘর ছাড়াও নিচে আছে একটা বাথরুম, রান্নাঘর আর একটা ডাইনিং রুম। এবং ঠাকুর ঘর থেকে ঠাকুর নেই, ঠাকুর আনার আগে বিরাট এক কাণ্ড কটে গিয়েছিল, তাই তারপরে ঠাকুর আনেননি। তাপস বাবু তাদের এবার ওই সবুজ পথে উপরে নিয়ে গেলেন এবং উপরটা ঘুরিয়ে দেখবার জন্য। উপরে আছে 5টা রুম, একটা বসার ঘর, সেখানেও একটা ঝাড়বাতি আছে, তবে সেটা নিজের থেকে আকারে ছোট, আর বাথরুম আর রান্নাঘর আর ডাইনিং রুম। তাপস বাবু সবটাই যেন ঘুরে ঘুরে দেখলেন। ঘর আছে সব দামি দামি প্রসাধনী দিয়ে ভরা, অনেকে বিখ্যাত চিত্রশিল্পীর বহুমূল্য চিত্রধার, এবং দাম বাজারে 1,00,000 টাকা হবে। ঘরগুলো বিশাল বড়, এত বড় ঘর দেখে রীতিমতো রাজীব ভাবতে থাকে এখানকার একটা ঘর তাদের দুজনের, দুটো ঘরের সমান। এবং ঘরগুলো সব এক একই মাপের হলেও ঘরগুলো একই ভঙ্গিতে সাজানো হবে না। সব ঘরই বিচিত্র ভঙ্গিতে সাজানো। সব ঘর দেখা শেষ করে তারা ছাদে চলে যায় এবং ছাদে আছে একটা স্টোর রুম। সেখানে অনেক জিনিসপত্র আছে, বিশেষ করে সব আয়না, কিন্তু যার অধিকাংশই ভাঙা। রাজীবের জিজ্ঞাসু মনের এই কারণটা জানতে ইচ্ছা হয় এবং সে জিজ্ঞেস করে বসে,
আচ্ছা তাপস বাবু, এই বাড়িটা তো একদিন ব্যবহার করা হয়েছে, তাহলে তো এত আয়না একদিনে ভাঙলো কিভাবে? তাপস বাবু বললো,
এই কথা প্রশ্ন সবারই, যার উত্তর নেই। অনেকে বলে যে ভূত দেখেছে।
রাজীবের মনে একটা এই যুক্তিটা কোনোভাবেই যেন মানতে চায় না। সে ভূতে বিশ্বাসী নয়, সে ভাবতে থাকে হয়তো বা কেউ ইচ্ছা করে করিয়েছে। এসব ভাবনায় রাজীব বিভোর। তখনই অনেকে চিৎকার করে ওঠে, সবাই তাকে দেখে। অসাধারণত বশত অনেকের পায়ে কাঁচা কাঁচা কাঁটা ফুটে গেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। সাপও সঙ্গে সঙ্গে তার পা থেকে কাঁচের টুকরোটা যেন বের করে ফেলে এবং সাথে সাথে রীতিমতো সঙ্গে সঙ্গে নদীর জল প্রবাহের মতো করে রক্ত ক্ষরণ হচ্ছিল এবং একটু কাঁচ ফুটে এত রক্ত বের হবার কখনো দেখেনি। রাজীব সঙ্গে সঙ্গে তার পকেট থেকে রুমাল বের করে অনেকের ক্ষতস্থান ভালো করে বেঁধে দিল এবং বলল যে শহরে গিয়ে যে কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিতে এবং ইনফেকশন হয়ে যেতে পারে না হলে। এই ঘটনার পর তারা ওখান থেকে ছাদটা ঘুরে দেখলো কি সুন্দর হওয়া সেই প্রাণটা একেবারে যেন ছড়িয়ে যাচ্ছে। ছাদ থেকে চারপাশে সে ভিউটা খুব সুন্দর লাগছে। এখন তো আবার ফোনের যুগ, তাই জামাল ফোন বের করে নিজের বাড়ির ভালো মতো করে ফটো ক্লিক করলো। এবার বাড়ির ভেতরে ঘুরিয়ে দেখার পালা। তারা নিচে নামলো। তাপস বাবু বললেন,
এবার বলুন বাড়িটাকে আপনাদের কেমন লাগলো?
জামাল তখন বললো, বাড়ি তো খুব সুন্দর, ভেতরটা ঘুরে ভালো লাগলো। তাপস বাবু তখন বললেন,
ভালো, তাহলে ভেতরে কি আর কিছু দেখার আছে?
শঙ্কু তখন বললো,
না না না, সব দেখে নিলাম, ভেতরে আর কিছু দেখার নেই, কি বলিস তোরা?
সবাই সাগরের কথায় সহমত প্রকাশ করলো। এই কথা শুনে তাপস বাবু দরজা বন্ধ করে সবাইকে জিজ্ঞেস করলেন যে ভেতরে কিছু আর দেখা যায় কিনা, এবং সবাই ভালো করে নিজের জিনিস চেক করে নিল, দেখলো কোনো কিছু ফিরে আসেনি। ঘড়িতে তখন সময় বাজে 3:10, ইতিমধ্যে তাদের পুরো বাংলোটা ঘোরা হয়ে গেছে। তাপস বাবু জিজ্ঞেস করলেন,
তারপর বলুন আপনার বাড়ি কেমন লাগলো?
রাজি তখন বললো,
বাড়ি আমার খুব পছন্দ হয়েছে, এবার বলুন কত দামে বিক্রি করতে চান?
তাপস বাবু একবার ঘড়ির দিকে সময়টা দেখে নিয়ে বলল,
আজ বরং টাকা পয়সার ব্যাপারটা থাক, সময় নেই, আমরা বরং পরে যোগাযোগ করে নেব, ঠিক আছে?
এরপর তাপস বাবু বাংলো বন্ধ করে পড়েন এবং তারপর তাপস বাবু পকেট থেকে তার কার্ডটা বের করে রাজীবের হাতে দিয়ে বললেন,
আজ আপনারা এখন বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যান।
কথা শেষ করা মাত্রই ব্যস্ততার সাথে তিনি চলে যান। তার আচরণে সবাই হতভম্ব হয়ে গেল। তারপর তারা বাড়ি যাবার উদ্দেশ্যে গাড়ির থেকে রওনা হলো। তারা যাওয়ার পরপরই এক দমকা হাওয়ায় বাড়ির সামনে তেঁতুল গাছটা ছাড়তে তেঁতুল নিচে পড়ে গেল। তারা গাড়িতে উঠে গেল এবং গাড়ির শহরের দিকে যেন রওনা করলো। গাড়ি যত এগোচ্ছে অন্ধকার যেন ততই ঘনীভূত হয়ে আসছিল। সারাদিন ক্লান্তির পর তারা গাড়ির মধ্যে কখন যে নিজের অবচেতন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারল না। তারপর গাড়ির হর্নের তীব্র আওয়াজে তাদের ঘুম ভাঙল। চোখ খুলতে দেখল তারা শহরে এসে গেছে। এরপরে তারা গাড়ি থেকে নেমে গুড বাই বলে যে যার বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাজীব বাড়ি ফেরা মাত্রই তার মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল,
যা হাত মুখ ধুয়ে আমি খেতে দিচ্ছি,
ঠিক আছে যা। রাজীব তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসলো। তার শরীর প্রচন্ড ক্লান্ত দেখে মা বাংলোর ব্যাপারে আর কিছুই জানতে চাইল না। রাজীব বলার ইচ্ছাও যেন প্রকাশ করল না। সে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে সে তার মাকে জানালো যে সে তার ওই বাংলোটা খুব পছন্দ হয়েছে, সে আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলতে চায়। রাজীবের মায়ের প্রথম থেকে আপত্তি ছিল ছেলের কথার উপরে তারা বলতে চায় না অশান্তির ভয়ে। তারা জানায় রাজীব যেন চিন্তা ভাবনা করে কাজ করে। তাদের বয়স হচ্ছে শেষ, জীবনের সহায় সম্বল বলতে তার একমাত্র আদরের ছেলে রাজীব। এসব কথা বলার পর রাজীব কিছু না বলেই অফিস থেকে চলে যায় এবং ইদানিং অফিসের কাজে খুব বেশি চাপ ছিল এবং কাজের চাপ কবে যে এক মাস চলে গেল সে বুঝতেই পারল না। এর মধ্যে অনেক বিদেশে একটা মোটা অঙ্কের চাকরি পেয়েছে, তাই সে দুবাই চলে যাওয়ার ফলে তার আর যাওয়া হয় না।
এবারে সে ঠিক করলো তার আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা কিনে ফেলা দরকার। সেদিন অফিস থেকে ফিরে এসে তাদের বন্ধুদের সাথে দেখা করার জন্য ক্লাবে চলে যায়। সেখানে তারা আলোচনা করে যে এবার যোগাযোগ করব যে বাংলোটা কিনে ফেলা দরকার। এটা বলতে না বলতেই তাপস বাবু ফোন করেন এবং রাজীব ফোনটা রিসিভ করে। তাপস বাবু বললেন,
নমস্কার রাজীব বাবু বলছেন?
হ্যাঁ। রাজীব তখন বললো,
হ্যাঁ তাপস বাবু বলুন।
তাপস বাবু বললেন,
কেমন আছেন আপনি? তারপরে তার কোন কথা জানালেন না, পছন্দ হলো না কিনবেন না কিনবেন না কিছু তো জানি না, তাই ফোন নিজে ফোন করলাম আর কি।
রাজীব তখন বললো, ভালো করেছেন, এই মাসে কাজের চাপ একটু বেশি তো, এই জন্য সময় করে উঠতে পারিনি, আজ ভাবছি না ফোন করবো, কে আসছো দেখুন তো, আপনি নিজে আমাকে ফোন করলেন। তাপস বাবু তখন বললেন,
তাহলে বলুন কবে কিনছেন আপনারা?
আমাদের তো পছন্দ, তাই ভাবছি দেরি করব না, কালই বরং কিনে ফেলবো, কি বলেন?
বেশ বেশ, তাহলে কাল বিকেলে ড্রিম ক্যামেরাতে দেখা করে ওখানে কথাবার্তা হোক, ঠিক আছে?
রাজীব আবারও বলল,
আচ্ছা ঠিক আছে,
সন্ধ্যা 6টা থেকে তাহলে ওখানে দেখা করি। তাপস বাবু বললেন,
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখি তাহলে।
তাপস বাবু ফোনটা রেখে দিলেন। তারপর রাজীব তার বন্ধুদের সাথে গিয়ে বলল,
কথা ফাইনাল হয়ে গেল, কিন্তু কাল সন্ধ্যায় ড্রিম ক্যাফেতে দেখা করবে বলেছেন, তোদের কোনো সমস্যা নেই তো?
হ্যাঁ। তার বন্ধু সম্মত প্রকাশ করলো। সাগর বলল,
সব তো ঠিক হয়ে গেল, তাহলে এবার একটু আড্ডা মারা যায়, অনেকদিন তো আগের মতো আড্ডা দেওয়া হয় না।
রাজীব আবারও বলল, কথাটা ঠিকই বলেছিস, তোরা তো ঠিকই বলেছিস, একটা খাবার নিয়ে আড্ডা জমে যাবে।
ও রাজীব কুমার, ঠিক দিচ্ছ নাকি তুমি নতুন বাংলো কেনার আনন্দে? হ্যাঁ।
রাজীব বলল, হ্যাঁ মানে ইয়ে ওই আর কি, কথাটি ফাইনাল হয়ে গেল তো, তাই ভাবলাম একটু সেলিব্রেশন করা যায়,
বাবুদার দোকানে গিয়ে গরম গরম সিঙ্গারা নিয়ে আসি চল।
সাগর তখন বলল,
ও তো বাংলো বাড়ি, এত বড় বাংলো বাড়ি।
রাজীব বিরক্তির স্বরে বলল, ওফ রাতের বেলা এমন মুহূর্তে এত সুন্দর ফিডব্যাক রেখে একেবারে ভালো লাগছে না। জামাল বলল,
আচ্ছা দাঁড়া দাঁড়া আমি গিয়ে নিয়ে আসি।
এই বলে জামাল উঠে গেল, দরজা খুললো। জামাল দরজা খুলে হতভম্ব হয়ে গেল, সুন্দরী তিন কন্যা এখানে উপস্থিত হল। জামাল তাদের প্রশ্ন করল, আপনারা কারা আর এত রাতে এখানে কেন এসেছেন? ওদের মধ্যে একটা মেয়ে জানায়, আর বলবেন না, আমরা এসেছি অনেক দূর থেকে, মাঝ রাস্তায় আমাদের গাড়ি বাংলোর সামনে খারাপ হয়ে গেছে, ওখানে আলো জ্বলছিল তো তাই ভাবলাম এখানে চলে আসলাম আর কি। রাজীব ভিতর থেকে চিৎকার করে বলল,
কেটে জামাল কোথায় গেল, এত সময় ধরে আসছে না কেন?
অনেক সময় লাগছে তাই রাজীব আসে, তারপর তার পিছু পিছু সাগরও আসে। তারা দুজনেই হতভম্ব হয়ে যায় এই সুন্দর মেয়েদেরকে দেখে। তারপরে জামাল রাজীবদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর রাজীব বলল,
ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা আসুন ভেতরে।
এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ওই তিনজন মেয়ের নাম ছিল রূপসা, সাদিয়া আর রিয়া। আসলে ওই তিনজন হলো ওই রাতে খুন হওয়া সেই তিনজন মেয়ে। এই বাংলাদেশে থাকতে আসলে এভাবে করেই প্রতিশোধ নিতে আসেন, যে ঘটনা দীপঙ্কর বাবুর সাথেও ঘটেছিল। রূপসা বলল, হ্যাঁ প্লিজ একটু থাকতে দিন না, একটা রাতেই তো ব্যাপার, তারপর আমরা চলে আসব। সাগর তখন বলল,
হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম, ভেতরে আসুন প্লিজ।
ওরা ঘরে আসলো, কিন্তু কোনো ছায়া দেখা গেল না। আর ওরা ঘরে আসার সাথে সাথে ঘরে থাকা মোমবাতিগুলো যেন নিভে যায়। আর বাড়ির সামনে তেঁতুল গাছে গিয়ে একটা মোটা ডাল ভেঙে পড়ে প্রচন্ড শব্দে। আওয়াজ শুনে রাজীব বলে উঠল,
কি হলো?
হ্যাঁ কিছু ভেঙে পড়ার আওয়াজ পেলাম মনে হচ্ছে।
হ্যাঁ।
জামাল তখন বলল, হয়তো কোনো গাছের ডাল ভেঙে পড়েছে, একবার গিয়ে দেখে আসি। জামাল রাজীব আর সাগর দেখতে গেল বাইরে কিছু হয়েছে নাকি, এবং গিয়ে দেখে তেঁতুল গাছের একটা বড় ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের একটা বিষয়, তারা বাইরে গিয়ে দেখে বাংলোর সামনে কোনো গাড়ি নেই। বিষয়টা সবাই লক্ষ্য করলো, কিন্তু কেউ কিছুই বলল না। এরপর তারা ভেতরে চলে গেল, আর তারা ভেতরে যাওয়া মাত্রই মেইন দরজায় আটকে যায় সজোরে। এরপর তারা ভেতরে যায়, ঠিক করে যে তারা ছাদে যাবে একটু হাঁটার জন্য। তারপর তারা ছাদে চলে যায়, হাঁটাহাঁটি করতে থাকে এবং গল্প করতে থাকে। রাজীব পকেট থেকে ফোন বের করে এবং বাড়িতে ফোন করে বলে, কিন্তু ফোন বার করে দেখে নেটওয়ার্ক নেই। এই কথা তার বন্ধুদের জানানোর সাথে সাথে তার বন্ধুরা বলে যে তাদের ফোনে নেটওয়ার্ক নেই, যার কারণে তারা বাড়িতে ফোন করতে পারছে না। এরপরে কথা বলতে বলতে রাত অনেক হয়ে যায়, তারা নিচে চলে যায় ঘুমাবে বলে। জামাল তখন বলল,
চরণা ভাই আমরা একসাথে ঘুমাতে যাই, অনেকদিন তো একসাথে ঘুমাই না।
রাজীব তখন বলে উঠল,
কেন রে তোর ভয় লাগছে নাকি? হ্যাঁ
এতটুকু বলেই সে হো হো করে হেসে উঠল। জামাল তখন বলল,
আরে না রে পাগল, ছোটবেলায় সেই একসাথে থাকতাম বলে তো মনে পড়ে না। আজ অনেকদিন পর, চল না একসাথে ঘুমাই, মজা হবে।
স্বাগতম বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, তাহলে চল একসাথে ঘুমানো যাক। এরপর তারা একসাথে ঘুমায় বলে রাজীবের ঘরে চলে আসে। রাজীব তখন বলল, দাঁড়া দাঁড়া, ঘুমানোর আগে চল একটু ঘুরে আসি, কোনো সমস্যা হচ্ছে না, একটু দেখে আসি ভৌতিক জায়গা বলে কথা। এবারে রাজীব আর সাগর চলে গেল ওদের সাথে দেখা করতে, এবং জামাল ঘরে থেকে গেল। জামাল খাটে শুয়ে আছে, এমন সময় মনে হলো কেউ দরজায় আলোতে যেন মর্মর শব্দ করে খুলে গেল, আর কেউ হয়তো বা এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। জামাল গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসছে। এবার মনে হলো জামালের পেছন থেকে কেউ একজন সরে গেল। সে হঠাৎ পেছনে তাকালো আর দেখলো পেছনে কেউ নেই। তারপর সে যখন সামনে ফিরে আসতে লাগলো, তখন দেখলো দরজার বাইরে একটা কালো বিড়াল বসে আছে। বিড়াল থেকে সে আদর করে সে একটু বিস্কুট খেয়ে নিল, কিন্তু বিড়ালটা না খেয়ে চলে গেল। এমন একটা জায়গায় বিড়াল আবার বিস্কুট খেলো না। যেমন ঘটনাটাতে যেন একবারে হতভম্ব হয়ে গেল, সে ঘরে ঢুকে দরজায় আবারও বন্ধ করে দিল। ওদিকে রাজীব আর সাগর ওদের ঘরে গিয়ে দরজায় নক করল। রূপসা বেরিয়ে এসে দরজা খুলল আর বলল, আসুন ভেতরে, আমরা আপনাদের অপেক্ষায় ছিলাম। রাজীব খানিকটা বিস্মিত হয়ে গেল আর বলল,
আমাদের অপেক্ষা মানে বুঝলাম না।
সাদিয়া তখন বলল, না না, মানে ও বলতে চাইছে যে আমরা আপনাদের ঘরে গিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে, কিন্তু আপনারা তো ঘরে ছিলেন না, তাই আপনাদের ঘরে আসেন অপেক্ষা করছিলাম আর কি। সাগর তখন বলল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা তো তিনজন ছিলেন, আর একজন কোথায়? রূপসা তখন বলল, ও একটু বাইরে গেছে তেঁতুল খেতে। এত রাতে তেঁতুল খেতে গেছে শুনে রীতিমতো চরম অবাক হলো সবাই। ওদিকে জামাল বারবার মনে হচ্ছে যেন ওর দিকে একজন নজর রাখছে, একটা ছায়া মূর্তি মনে হচ্ছে। ও মনে মনে বলছে যে আজ হয়তো বেশি খেয়ে ফেলেছি, উল্টা পাল্টা এরকম দেখছে এই জন্য। জামাল উঠে গিয়ে ওয়াশরুমে যায় এবং চোখে মুখে জল দিতে যায়। যেই ও বেসিনের সামনে গিয়ে কলটা একটু খুলে মুখ ধুতে যাবে, ঠিক তখনই অমনি রীতিমতো বাথরুমের দরজাটা বন্ধ হয়ে গেল। জামাল মুখে জল দিয়ে রীতিমতো চোখ খুলে দেখিয়ে আয়নায় একটা মেয়ের কোন রকম বস্ত্র ছাড়া। জামাল ভয় পেয়ে গেল আর সে চোখ বুঝে আবারও তাকিয়ে দেখল, সে আয়নায় কেউ কিছুই নেই। ভাবলো আগে তো মদ খেয়ে টাল হয়ে পড়েছিল, এমন সময় ভুলভাল দেখিনি, আজকের নেশা হয়তো একটু বেশি করে ফেলেছিলাম। এই ভাবতে ভাবতে বেরোচ্ছিল, অমনি সে বাথরুম থেকে জল পরের আওয়াজ যেন শুনতে পেল এবং ভেতরে গিয়ে দেখল জলের কল খোলা, এবং সে গিয়ে বন্ধ করতে করতে ভাবে যে দেখলো কলটা বন্ধ করতে ভুলে গেছে। সে কল বন্ধ করে আসে, সে আবারও শুনে যে জল পরের আওয়াজ, এরকম তিনবার হয় তার সাথে হয়। সে ভাবে হয়তোবা কাল প্রবলেম আছে, অনেক অনেক পুরনো বাড়ি তো। এরপরে সে যখন খাটে গিয়ে শুতে যায়, তখন একটা দমকা হাওয়া যেন কারেন্টে চলে যায়, এমন সময় হাতের সে টর্চটাও যেন পাচ্ছে না। বাড়ির পেছন থেকে কে যেন মেয়ের কাতর কান্নার আওয়াজ শুনতে পায়। ওদিকে রাজীব উৎসুক মন জানতে চায় যে সে এত রাতে তেঁতুল গাছে খেতে গেছে, এবং সাদিয়া জানায় যে ওটা ওর ছোটবেলার অভ্যাস, গ্রামে মেয়ে তো তাই। এটা শোনার পর রাজীবের মনে হতে লাগলো উত্তরটা যথাযথ সম্মত ছিল না। রাজীব বলল,
আচ্ছা ছাড়ুন ওসব কথা, এত সবার মাঝে আপনাদের পরিচয়টা হলো না।
রূপসা তখন বলল, আমি রূপসা, আর ও সাদিয়া, আর যে বাইরে আছে ওর নাম রিয়া। সাগর তখন বলল,
আমাদের পরিচয়টা সেরে ফেলা যাক, আমি সাগর ও রাজীব বাংলার ওই পাশে যা আছে না জামাল, ও ওখানে থাকে।
সাগর তখন বলল, আমাদের পরিচয়টা সেরে ফেলা যাক, আমি সাগর আর ও রাজীব, আর বাংলো ওনার আর একটা ঘর আছে না, ও জিজ্ঞাসা জামাল। রাজীব তখন বলল, আপনারা কিছু খেয়েছেন? সাদিয়া তখন বলল, না না না, আমি কিছু খাইনি এখনো, মানে অনেকক্ষণ ধরে খুব খিদে পেয়েছে।
আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি খাবেন বলুন তো।
রূপসা রাজীবের প্রশ্ন শেষ হতে না হতেই বলে উঠে, টাটকা মাংস খেতে চায়। সাগর আর রাজীব বেশ অদ্ভুত আচরণে বিস্মিত হয়ে গেল, এবং সাগর বলে উঠল, আসুন আপনারা ডাইনিং টেবিলে আসুন, আমরা খাবারের ব্যবস্থা করেছি। তারা যেতে যেতে ভাবে যে জামালকে ডেকে আনবে, যদি খিদে পায় বুঝি। এবং এদিকে জামাল ঘরের লাইটটা জ্বলছে আর নিচ্ছে, সামনে করো যেন একটা ছায়া, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। এমন সময় পেছন থেকে রিয়া এসে জামালের কাঁধে কাঁধে হাত রাখলো। জামাল রীতিমতো চমকে উঠলো, ভয় চমকে উঠলো। রিয়া তখন বলল, আরে ভয় পাচ্ছেন কেন, আমি? জামাল তখন বলল, তুমি এখন আসলে কিভাবে? রিয়া তখন বলল, ভয় পেলে বুঝি জল খাবে।
জামাল প্রায় ভয়ে ঘেমে উঠেছিল। এমন সময় অদ্ভুত ঘটনা ঘটেছে তার সাথে। জামাল বলল, ইয়ে না না, ভয় পাবো কেন? রিয়া তখন বলল, যে জন্য এসেছিলাম, আমি না তাড়াহুড়োর চোটে একটা ব্যাগ রাস্তায় ফেলে এসেছি, একটু আসবেন, আমার সাথে আনতে হবে, আনতে যাবো আর কি। জামাল তখন বলল, হ্যাঁ যাবো, চলুন। এই বলে জামাল রিয়ার রুম থেকে চলে গেল। আর এদিকে রাজীব আর সাগর ঘরে আসে, জামালকে ডাকতে শুরু করে, কিন্তু জামালকে আর দেখতে পায় না। রাজীব সাগরকে বলল, কিরে এত রাতে জামাল কোথায় গেল বলতো? সাগর তখন বলল, কোথায় যাবে, দেখ ছাদে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, ঠিক চলে আসবে। রাজীব তখন বলল, ও হ্যাঁ তাও হইতে পারে, চল আমরা নিচে গিয়ে খাবার ব্যবস্থা করি, ঠিক আছে। এদিকে জামাল রিয়ার সাথে গেল। রিয়ার পারফিউমের গন্ধতে কেমন যেন একটা নেশা মিশানো ছিল। সে নেশার চা যেন তোর থেকে যায় এবং বোনকে শরীরকে কেমন যেন মায়া বেঁধে ফেলে, হিপনোটাইজ করে ফেলে। সে মাতাল করার মতো গন্ধ বাইরে তঙ্কা হওয়ার জন্য যেন তীব্রতা আরো বেড়ে গেল। জামাল সেই গন্ধে যেন একেবারেই মাতাল হয়ে যায়। সে সব ভুলে রিয়ার পিছু পিছু হাঁটতে থাকে। সে রিয়ার পিছু পিছু বাংলো ছড়িয়ে রীতিমতো রহস্যপুরের দিকে হেঁটে চলে যায়। তখন ছিল অমাবস্যার এক পূর্ণ সময়। চাঁদ একেবারেই যেন দেখা গেছে এবং চারিদিকে বাদুরের টানা যেন ঝাঁপটানোর আওয়াজ, শিয়ালের ডাক যেন এক সম্পূর্ণ ভৌতিক পরিবেশ রচিত হয়েছে। সব প্রেত আত্মারা যেন জেগে উঠেছে তাদের প্রতিশোধ পূর্ণ করবার জন্য। জামাল রিয়ার পেছনে পেছনে জঙ্গলের দিকে প্রবেশ করল। জামালের যেন কোনো ফুস নেই। কিছু দূর যেতে যেতে জামালের পায়ে কাঁটা ফুটল, পায়ে থেকে অছরের রক্ত ঝরল এবং জামালের যেন তাণ্ডব, সে হুঁশ ফেরে না। সে তার মৃত্যুর নেশায় যেন মেতে উঠেছে। হঠাৎ সেই মাতাল করা গন্ধের তীব্রতা যেন কমে যায়। জামাল যেন আস্তে আস্তে চেতনা ফিরে আসে। সে দেখে সে এক গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছে, কিন্তু আসলো কিভাবে কিছুই যেন তার মনে পড়ছে না। সে জঙ্গল থেকে ফিরে যাবার চেষ্টা করল, কিন্তু ফিরে আসার পথ আর খুঁজে পাচ্ছে না। বারবার যেন ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে। সে পকেট থেকে ফোন বের করে দেখল ঘড়িতে রাত 12:11 বাজে। জামাল ভাতে থাকে, ওই তিনজন মেয়ে তাদের বাংলো এসেছিল, তখনও সময় ছিল 12:30। তাহলে কিভাবে সময় উল্টো হয়ে গেল বা পিছিয়ে গেল? তার কি তার মাথা খারাপ হয়ে গেল? কিন্তু সে দেখলো যে ঘড়িতে সবগুলো একই টাইম। সে মনে মনে হাতে থাকে, তার মনে হয়তো সে আসলে ভুলে গেছে, তাহলে কি সত্যি ভূত আছে? সে নিজের মনে সব প্রশ্ন করতে থাকলো। হঠাৎ মনে হলো কেউ যেন তার পেছনে, কিন্তু ঘুরতে দেখলো কেউ নেই সেখানে। এভাবে তার মনে হয় তার চারপাশে যেন কিছু করছে। হঠাৎ শুনতে পায় সে কিছু দূর থেকে কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। কিছু দূর এগুতে সে আওয়াজটা যেন মিলিয়ে যায়। আবার কিছুক্ষণ পর সে আওয়াজটা শোনা যায়। জামাল একেবারে ঘেমে যায় একাকার অবস্থা। সে বুঝতে পারে যে সে এখানে আটকে পড়েছে এবং বেরোনোর কোনোভাবেই পথ নেই এবং বেরোনো অসম্ভব। ফোন করে সে তার বাকি বন্ধুদের বলল যে জানাবার কোনো উপায় নেই, এবং হঠাৎ করে সে ফোনে আসে এবং সে ভাবে যে হয়তো বা তার বন্ধু ফোন করেছে। ফোনটা তুলে দেখে যে অদ্ভুত জায়গা থেকে তার ফোনে কল এসেছে এবং সে নাম্বারটা হচ্ছে 000। সে ফোনটা ধরে এবং কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো কে বলছেন? উপাশ থেকে একটা আওয়াজ আসে। কান্নার তার কিছু পরে রীতিমতো হাসি, তারপর আবার কিছুটা পরে আবার বাঁচাও আমাকে বাঁচাও, এইসব আওয়াজ আসতে থাকে। অদ্ভুত একটা কল এসেছিল এবং ভয়ে জামালের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে ফোনটা খুঁজতে থাকে কিন্তু পায় না। এরপর সে উঠে দাঁড়ায়, সে পারফিউমের গন্ধ সে আবারও পায়। পেছনে ঘুরে দেখে একটা মেয়ে খার উল্টো হয়ে মাটিতে নিচু করে হাসছে, চুলগুলো ছাড়া, কোমর অব্দি খাপলা উঠা মাংস, আর তার নিচ থেকে কিছুই যেন হাড় পার কিছুই যেন জল জল করছে। জামাল ভয়ে চিৎকার করে উঠল। সে অর্ধ মাংস জড়ানো কঙ্কালটা যেন আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকলো, তাকে কিনে খেতে লাগলো। জামাল যত পিছনে সরে যাচ্ছে ওই কঙ্কাল যেতে যেতে তাঁতে শুরু করেছে। একটা সময় সরতে সরতে জামাল একটা গাছে গিয়ে ধাক্কা খায়। জামাল তার সামনের হাতে রীতিমতো কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও, কেন তুমি আমার সাথে এমনটা করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? কঙ্কটা তখন ফ্যাসফ্যাসে গলায় বলল,
না কিছু না, আমি তাকে মেরে রক্ত খাবো, তুই মরবি।
জামাল তখন বলল, তুমি কি চাও সত্যি করে বলো। কঙ্কটা তখন বলল,
তোর রক্ত মাংস দুটোই তুই মরবি, তোর বন্ধুরা মরব।
এই বলে প্রেতাত্মার জামার মুখে চেপে ধরলো এবং বড় নোখ দিয়ে রীতিমতো ঘাড় আছড়ে মারল এবং আছড় মারার সাথে সাথে জামাল চিৎকার করে উঠে আর ঝটফট করতে করতে সেখানেই মৃত্যুর মুখে ঢলে পড়ল। সে প্রেতাত্মা তার পিপাসা পূরণ করে রক্ত দিয়ে এবং এইভাবে জামাল মারা যায় এবং তার বডি ওই বনে বনি যেন পড়ে থাকে। শিয়াল তার দেহ ছিঁড়ে খায়। এরপর বাকি রইল রাজীব, তাদেরও মৃত্যু নিশ্চিত। রাজীব ও সাগর নিচে আসে খাবার বানাতে। রাজীব আসার দিন বেশি বাজার ঘাট করে বেশি প্রস্তুতি নিয়ে এসেছিল বাংলো ভ্রমণের জন্য। তাদের খাদ্য তালিকায় ভেজ, নন ভেজ, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব এসেছিল। রাজীব ঠিক করলো যে সে তাদের জন্য গরম গরম মাংসের ঝোল রান্না করবে তার সাথে ভাত, এবং বাঙালির এই খাবার খেলেই ব্যাস আর কিছুই না কেনা। তারা দুই বন্ধু মিলে সব রান্না বান্না সেরে সাদিয়া আর রূপসাকে ডাক দিল খাবার জন্য। তারা দুজন সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো খাবার জন্য। ওরা দুজনে টেবিলে বসে পড়ল। রাজীব তাদের জিজ্ঞেস করল, আপনাদের আরেক বান্ধবী সে কোথায়? হ্যাঁ, সে আসে না যে? রূপসা তখন বলল, ও খাবার নিয়েছে, বেশ কয়েকদিন পেট ভরেছে, তো এখন বনা থাকবে আর কি, দুটোই খাবার খেয়েছে। একথা রাজীব আর সাগর পুরোপুরি অবাক হয়ে গেল, এরা বলে কি? এরপর রূপসা কথা শেষ করা মাত্রই নিজেরা খাবার খেতে শুরু করলো। রাজীব বলল, আপনারা বসেন, আমরা খেতে দিচ্ছি। সাদিয়া বলল, না আমরা নিয়ে খাবো। এই বলে তারা দুজনেই মাংস ভাগ করে খেতে লাগলো, কিন্তু তারা ভাত আর কিছু নিল না। রাজীব বলল, আপনারা ভাত খাবেন না? রূপসা তখন বলল, না না না, আমি ভাত খাই না। সাগর তখন বলল, ও তাহলে রুটি বা অন্য কিছু খেতে বলতেন, আমরা করে দিতাম, আমাদের কোনো সমস্যা হতো না। রূপসা তখন বলল, আমরা শুধু মাংস খাই আর কিছু না। রাজীব এবং সাগর এবার বেশ বিস্মিত হয়ে গেল এবং দুজন দুজনের মুখের দিকে তাকাল। সাধারণ মানুষের মধ্যে এত অদ্ভুত আচরণ তারা কখনো দেখেনি। যখন তারা বিস্ময়ের খোলস ছেড়ে বাইরে বেরোলো, তাকে যা দেখলো তা দেখে তাদের চোখ ছানা বড় হয়ে গেল। তারা দেখলো রূপসা আর সাদিয়া কি অদ্ভুত ভাবে মাংসগুলো খাচ্ছে, যেন বহু বছর ধরে তারা না খেয়েছিল। আজ অনেকদিন পর খেতে পেয়ে যেন নিজেদের আর ধরে রাখতে পারছে না। তাদের খাবার ভঙ্গি খুবই হিংস্র বন্য পশুর মতো ছিল। তারা মুহূর্তের মধ্যে সব মাংস শেষ করে ফেলে এবং বলল, আর কোথায়, আর কোথায়? রাজীব আর সাগর কি উত্তর দিবে কিছুই যেন বুঝতে পারছে না। রাজীব যেন কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, সেই সময় সাদিয়া তার লম্বা হা করে বাড়ির রীতিমতো ফ্রিজের দরজা খুলে দিল এবং কাঁচা মাংস বের করে খেতে লাগলো। এক বিভৎস দৃশ্য দেখল তারা, সে মাংস তারা দুজনে ভাগ করে খেতে লাগলো। এসব বিভৎস দৃশ্য দেখে আস্তে আস্তে দরজার পিছনে লুকিয়ে পড়ল রাজীব এবং ওখান থেকে তারা সব কিছু দেখছিল। ওদের যেন ওই মাংসটিতেও রীতিমতো পেট ভরল না, তারা আবারও আরো হিংস্র হয়ে উঠল। এই বাংলোয় একটা কালো বিড়াল মাঝে মাঝে ঘুরত, তারা ওই বিড়ালটাকেও ছাড়ল না। তারা ওই বিড়ালটাকে মেরে গোটা বিড়ালটায় খেয়ে নিত। রাজীব আর সাগর দরজার পেছন থেকে এই দৃশ্যটা দেখে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। একই কাণ্ড, একই আদর সম্ভব? তারা যেসব জিনিস দেখছে তারা কি নিজেরা চোখে দেখেছে? বিশ্বাসও করতে পারছে না। এবার তো তাদের ভয় লাগতে শুরু করলো আর ভাবতে লাগলো সত্যি তারা ভূতের খপ্পরে পড়েছে। সাগর কাঁদো কাঁদো হয়ে বলল, আমার তো মনে হচ্ছে এবার তারা আমাদের অনেক বিড়ালের মতো করে খেয়ে ফেলবে রে, এইবার কি হবে আমাদের? রাজীব তখন বলল, আমাদের ফোন হয়েছে এত রাতে অচেনা কাউকে থাকতে দেয়া। সাগর তখন বলল, আমার তো তাকে দেখে ভুল হয়েছে এখানে আসা, আর কেন যে আসলাম, ও সব ভয় লাগছে রে তোর জন্য। রাজীব বনাস ভালোই করেছিল না এসে। রাজীব তখন বলল, কি আমার জন্য? আমি কি বাধ্য করেছিলাম তোদের এখানে আসতে? এসব বলে তারা নিজেদের ভিতরে জংড়া চালিয়ে গেল এবং একে অপরকে দোষারোপ করতে লাগলো। এর খানিকক্ষণ পরে তারা চুপ হয়ে গেল। সাগর মাথা ঠান্ডা করে বলল, আর ছাড় এখন, মাথা গরম করে কোন লাভ নেই, এখন যা করার আমাদের ঠান্ডা মাথায় করতে হবে, বুঝতে পারলি? না কিন্তু বিপদে পড়ে যাবো। রাজীব তখন বলল, হ্যাঁ একদম ঠিক বলেছিস রে, কিন্তু তার আগে আমরা যাওয়ারকে ডেকে আনি। সাগর বলল, হ্যাঁ একদম ঠিক বলেছিস, হয়তো ছাদে আছে। রাজীব আর সাগর ছাদে যায় এবং গিয়ে জামালকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পেল না। তারা ভয় রীতিমতো যেন জড় সড় হয়ে গেল এবং রাজীব বলল, জানিস মা ঠিকই বলেছিল, কেন যে মার কথা শুনতে শুনে আসলাম না রে, আজ বুঝতে পারলাম অনেক বড় ভুল করে ফেলেছি। সাগর তখন বলল, এখন এসব কথা বলে নাম নেই রে, চল আমরা এখান থেকে পালাই, ছাদটা অনেক উঁচু রে, এখান থেকে তো নামতে অনেক রিস্ক হয়ে যাবে। রাজীব তখন বলল, না না না, রিস্কের দরজা নেই, আগে জামালকে খুঁজে নি তারপর দরজা দিয়ে যাবো, সমস্যা নেই। সাগর তখন বলল, কিন্তু জামাল কোথায় সে? রাজীব ডাকে, জামাল, হ্যাঁ জামাল, কিন্তু খুঁজে পায় না। ওরা এবার ছাদ থেকে ভেতরে চলে গেল, তারপর দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। কিছু তো আশ্চর্যের ব্যাপার হলো, বাইরে কোনো আওয়াজ দিচ্ছিল না এবং দরজাটা বন্ধ হয়ে যায়। যদিও তাদের বিষয়টা বুঝতে অসুবিধা হয়নি, তারা তাদের ঘরের মধ্যেই বন্ধ ছিল, বাইরে যাবার কোনো রাস্তা নেই। তারা ভাবে যে ছাদ থেকে চলে গেলেই হয়তোবা ভালো হতো, কিন্তু যেতে পারল না। সাথে জামালও ছিল, তারা আগে জামালকে খুঁজে বের করুক, তারপর না হয় বের হওয়া যাবে। হঠাৎ দেখে সামনে জামাল পেছনে ফিরে তাকিয়ে আছে এবং সাগর তখন বলল, দেখছো কাণ্ড, সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছিস? বলে জামালকে ধরে পেছনে ঘোরায়। জামালের রক্ত মাখা শার্ট, মুখে আঁচড়ের দাগ, কিন্তু সে তাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এটা দেখে চিৎকার করে ওঠে এবং দৌড়াতে থাকে। এরপর তারা দৌড়াতে দৌড়াতে সে আয়নার ভাঙা ঘরের মধ্যে পৌঁছে যায়। জামাল যে মারা গেছে এবং তাকে ভূতে মেরেছে সেটা বুঝতে তাদের অসুবিধা হলো না। তাদের অন্যতম প্রিয় বন্ধু জামালের বন্ধু শোক তাদেরকে ব্যাকুল করে তোলে। তাদের নয়ন দুই কোণ ছাপিয়ে বন্যা হয় এবং বারবার তাদের একসাথে কাটানো অনেক স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। ওরা কষ্টে চোখ বুঝে এবং চোখ খুলতে দেখে জামাল ছাদের দিকে পা দিয়ে মাটির দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে এবং চোখ থেকে রীতিমতো রক্ত বের হচ্ছে। তারা ভয় চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। কিছুক্ষণ পরে জামালের এক বিভৎস রূপ গায়েব হয়ে যায়। তারা ঠিক করে, যে যাই হোক না কেন, ওপরের সাথে কিছু একটা কোনোভাবেই যেন ছাড়া যাবে না। রাজীব পকেট থেকে ফোনটা বার করে এবং সময়টা দেখে, না তো 12:11, সময় এখন একই জায়গায় হাঁটছে, কোনো যেন সময় আটকে গেছে, পরিবর্তন হচ্ছে না। তারা ভাবে যে এবার নিচে যেতে হবে, দরজা বেরিয়ে যেতে হবে। অনেক কষ্টে নিচে অব্দি পৌঁছালো, কিন্তু খোঁজার মতো তারা যেন কিছুই খুঁজে পাচ্ছিল না এবং দরজা যেন অদৃশ্য হয়ে গেছে। তারা অনেকে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও করে, কিন্তু এত রাতে কয়েক মাইলের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না, এটা তারা বুঝতে পেরে যায়। তারা তাদের বৃথা প্রচেষ্টা বন্ধ করে দেয়। এতক্ষণ চিৎকার করে তারা গলা শুকিয়ে যায়। ওদিকে রাজীবের বাড়ি থেকে মা অনেকে বার ফোন করেছে ছেলেকে, কিন্তু নেটওয়ার্ক কভারেজের বাইরে থাকার কারণে মা বেশ চিন্তা করে। রাজীব একমাত্র ফোন করে রীতিমতো পৌঁছে এখন পর্যন্ত আর ফোন করল না। যে রাজীবের বাবা তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি বেদা চিন্তা করছো এত, ও ফোন করেনি তো? তা নয়, বন্ধুদের সাথে মজা করছি, তাই তুমি আর ফোন করে ওদেরকে বিরক্ত করো না। রাজীবের মা বলল, জায়গাটা যদি নর্মাল হতো আমি এত কিছু চিন্তা করতাম না, জানতো সবাই, মায়ের মন তো চিন্তা হওয়াটা স্বাভাবিক। বাবা তখন বলল, ওরা ঠিকই আছে, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, রাত 3 বাজে এখন। রাজীবের মা ওর বাবার কথা মেনে যেন ঘুমিয়ে পড়ল। তারা ঠিক করে যে এবার আলাদা হয়ে খুঁজবে, কারণ এভাবে একসাথে যদি তারা দরজা খোঁজে তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই তারা বিভক্ত হয়ে যায়। তাদের ভয় আর তবুও সঞ্চার করে এগিয়ে যায় বাঁচার আশায়। তারা জানে না তাদের সাথে পরবর্তীতে সময় কি হতে চলেছে। এখন রাজীব সাগর আলাদা হয়ে বেরোনোর পথ খুঁজছে। সাগরের খুঁজতে খুঁজতে জল পিপাসে যেন পেয়ে গেল, সে জল খেতে চলে গেল এবং জল খাবার জন্য টেবিলের উপরে রাখা একটা জগ থেকে গ্লাসের জল ঢালছে, কিন্তু সে দেখলো সেই জগে জলের বদলে রক্ত পড়ছে। সাগর তো খুব বেশি ভয় পাচ্ছে, এদিকে গলা শুকিয়ে গেছে। পেছনে ঘুরতে দেখে রূপসা তার মুন্ডু ঘুরিয়ে রাজীবের সামনে দাঁড়িয়ে আছে। রূপসা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, মাংস খেয়ে নে, কাঁচা মাংস খাবো। সাগর পেছনে ঘুরিয়ে রীতিমতো পালাতে যাবে, অমনি রূপসা তার গলাটা চেপে ধরল, তাকে মাটি থেকে উছড়ে তুলল এবং সাগরের দম বন্ধ হয়ে আসছে, সে আর পারছে না এই লড়াই চালাতে। এমন সময় রাজীব পেছন থেকে মোমবাতি নিয়ে আসে এবং রূপসার দিকে একে এক দিল এবং রূপসা তখন সাগরকে মাটিতে ফেলে দিল, দাঁড়িয়ে উপর থেকে রীতিমতো উড়ে রীতিমতো মোমবাতিটা নিভিয়ে দিল। তারপর সাদিয়া আর রূপসা মিলে অট্ট মুহূর্ত হাসিতে মৃত হয়ে গেল এবং সাগর দৌড়ে রীতিমতো রাজীবের কাছে চেষ্টা করল। এমন সময় সাদিয়া একটা চাকু তার ভৌতিক শক্তির দ্বারা উঁচু করে সাগরের দিকে ছুড়ে মারল। সাগর অসাবধানতা বশত সেটা দিয়ে হাত আঘাত করল এবং সাগরের হাত থেকে ফোয়ারার মতো করে রক্ত বেরিয়ে আসতে শুরু করল। সাগর ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধুর কাতর অবস্থা দেখে রাজীব নিজেকে আটকে ধরে রাখতে পারল না, সে সাগরের আসার চেষ্টা করল। এমন সময় রূপসে তার দিকে এক ফুলের টপ ছুড়ে মারল এবং ফুলের টপের আঘাতে রীতিমতো রাজীবের মাথা ফেটে গেল। সাগর তার হাতে অনেক কষ্ট করে চাকুটা বের করল এবং রূপসা গিয়ে গলাটা চাপ দিয়ে উঁচু করে ধরল। সাগরের আহত ক্লান্ত শরীর আর সে আঘাত আর নিতে পারল না, সে ছটফট করতে লাগলো। অতঃপর দম বন্ধ হয়ে সে মারা গেল। সাথে সাথে তার হাত পা শিথিল হয়ে আসলো। সাগর মারা গেছে রূপসাকে মাটিতে ফেলে দিল। এরপর সাদিয়া আর রূপসা মিলে রাজীবের নিম্নাঙ্গ রীতিমতো বন্য শিয়ালের মতো ছিন্ন ভিন্ন করে খেতে লাগলো। কাছে বন্ধুর একের পর এক মৃত্যু দেখে রাজীবের মানসিক অবস্থা যেন অবস্থা আরো খারাপ হয়ে গেল এবং সে সাগরের দেহের সাথে এমন কাজ আর সহ্য করতে পারছে না। এত নর পিশাচ কিভাবে সম্ভব? সে অঝরে কাঁদতে লাগলো। রাজীব বলল, কি ক্ষতি করেছি আমরা তোমাদের? কেন তোমরা আমাদের সাথে এমনটা করছো? রূপসা তখন বলল, যখন আমাদের ধর্ষণ করে খুন করা হয়েছিল আমরা এমন অসহায়ের মতো কেঁদেছিলাম, কারো শান্তি পাইনি, কারো শান্তি হয়নি। সাদিয়া তখন বলল, এটা আমাদের প্রতিশোধ পুরুষ জাতির উপরে কেন? যতদিন না অব্দি আমরা ওই তিনজনকে মারতে পারছি ততদিন আমরা সবাইকে হত্যা করবো সবাইকে। রাজীব তখন বলল, তোমরা যদি এমন ভাবে চলতে থাকো কোনোদিন তোমাদের উপরে কোন প্রতিশোধ নিতে পারবে না। সাদিয়া বলল, তাহলে নিরীহ মানুষ মারা যাবে। রাজীব তখন বলল, তোমরা যদি এই হত্যা লীলা বন্ধ করবে আর আমার বন্ধুদের জীবিত করে দিতে হবে এই কথা আমাদের দিতে পারো তাহলে আমরা কথা দিচ্ছি ওই তিনজনকে তোমাদের হাতে তুলে দেব। রূপসা তখন বলল, সত্যি বলছিস তুই? সাদিয়া তখন বলল, না ছেলেতে কি বিশ্বাস করিস না রে, এরা বিশ্বাসযোগ্য নয়। রাজীব তখন বলল, আমাকে একবার সুযোগ দিয়ে তো দেখো। রূপসা যখন বলল, তুই যখন বলছিস তোকে সুযোগ দিয়ে দেখছি, যদি কাজটা না করতে পারিস না তাহলে কিন্তু ওকে মেরে ফেলবো, তবে কাজটা পরের অমাবস্যায় কাজ করতে হবে। রাজীব বলল, ঠিক আছে তাই হবে, তবে তাদের সম্পর্কে তথ্য থাকলে আমাকে দাও, আমরা খুঁজতে সুবিধা হবে তাহলে। সানিয়ার রূপসা তাদের সম্পর্কে যা যা জানে সবটাই যেন রাজীবকে জানায় এবং রাজীবকে ওখান থেকে মুক্ত করে দেয়। রূপসার সাদিয়া ওখান থেকে চলে যাওয়ার পর সকাল হয়ে গেল এবং রাজীব বাইরে বেরোনোর জন্য দরজা খুঁজে পেল। এখন রাজীবের প্রধান লক্ষ্য হল ওই তিনজনের হত্যাকারী খুঁজে বের করা। তার কাছে আর এক মাস সময় আছে। রাজীব তার মাথার ব্যান্ডেজ করে নিল। তারপর দেখল যে মায়ের মিস কল ছিল রাতে, কাল রাতের, সে বাড়িতে ফোন করলো আর জানালো যে কোনো চিন্তা করতে নেই, সবকিছু ঠিক হয়ে গেছে। সেই সাথে মনে হচ্ছিল রাজীবের মা স্বস্তি পেল। ছেলের সাথে কথা বলে রাজীবের মা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর পলাশ রাজীবের দেওয়ার ঠিকানা অনুসারে সেই বাংলায় পৌঁছে গেল। রাজীব পলাশকে দেখে একেবারে জড়িয়ে কান্না করে দিল এবং পলাশকে সমস্ত ঘটনা খুলে বলল। পলাশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, একদম চিন্তা করিস না, আমি আর তুই মিলে ওই দোষীদেরকে একেবারে খুঁজে বের করব, আমাদের বন্ধুদের আবার ফিরিয়ে দিবে। রাজীব তখন বলল, হ্যাঁ আমাদের কাছে একটা অবশ্যই বাকি আছে বুঝলি। রাজীব আর পলাশ ভাবতে থাকে কি করা যায়। তাদের মনে হলো তাদের একটা কলেজের ফ্রেন্ড শুভ এখন পুলিশে চাকরি করে, ওর সাহায্য নেওয়া যেতে পারে। পলাশ আর রাজীব মিলে শুভর সাথে দেখা করলো এবং শুভকে সমস্ত ঘটনা খুলে বলল। শুভ প্রথম বিশ্বাসই করতে পারলো না যে এমন ঘটনাও করতে পারে। শুভ তাদের কথা দিল যে তাদের সাহায্যে সে অবশ্যই করবে। তারপর শুভ তার হেড ডিপার্টমেন্ট থেকে কেস স্টাডি রীতিমতো ওপেন করলো এবং সে একজনের যে আইডি কার্ড পাওয়া গিয়েছিল সে ঠিকানা ধরে তারা ওই খুনিদের মধ্যে একজন গ্রামে গিয়েছিল এবং পৌঁছেছিল। ওই খুনির নাম ছিল আব্দুর রহমান। তারা ওই গ্রামে গিয়ে জানতে পারলো যে আব্দুর খান ওই গ্রামে থাকে না, তারা বেশ কয়েক বছর আগে ছেড়ে কলকাতা চলে গেছে এবং ওখানে থাকতে শুরু করেছে। আব্দুলের এক খালাতো ভাইয়ের কাছ থেকে শুভ তার ঠিকানা এবং বর্তমান ছবি নিল। এরপর শুভ, পলাশ আর রাজীব ছদ্মবেশে কলকাতার আব্দুলের ওই ঠিকানা অনুসারে পৌঁছালো। ওরা ওখানে গিয়ে জানতে পারলো আব্দুল জেল থেকে ছাড়া পেয়েছে, তবে তার বন্ধু অর্থাৎ ক্রাইম পার্টনার সজল আর ফারহানের সাথে এখানে নারী পাচারের কাজ করে। এসব তথ্য নিয়ে রাজীব যা হোটেলে নিয়ে উঠল এবং ওখানে গিয়ে তাদের ধরার ছক। তারা ঠিক করে যে ওদের একটা এমনই টোপ
টপ দেবে। পরের দিন শুভ রাজীব আর পলাশ ছদ্মবেশে আব্দুলের কাছে চলে যায় এবং তাদের প্রস্তাব দেয় যে তিনজন ম্যাচ আছে 5 লাখের কন্ট্রাক্ট। তারা এত ভালো প্রস্তাবে রাজি হয়ে গেল এবং কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করল। কথা হলো এখানে গাড়ি আসবে তাতে তারা নিয়ে যাবে ঠিকানায়, ঠিক আগের মতো করে ডিটেলস ইনফরমেশন পেয়ে কি করতে হবে এই কথাবার্তাগুলো হয়ে থাকো এবং শুভ ওদের তিনজনের নম্বর নিয়ে আসলো। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। দিনটা ছিল ভাদ্র মাসের অমাবস্যার সেই দিনের আগের দিন। শুভ ওদের ফোন করলো এবং বলল কাল সকালে রেডি হয়ে থাকতে, 12টায় গাড়ি পাঠাবে তাতে উঠে পড়তে। শুভ রাজীবকে বলল পুরো মিশনটা আমি থাকবো তোদের সাথে। রাজীব রাজি হল না এবং বলল এতে অনেক রিস্ক আছে, তোর আর পলাশের যাবার দরকার নেই, আমি সবটা মনতে নিয়ে যাবো ঠিক আছে। কিন্তু শুভ আর পলাশ রাজি হল না, তারা বলল সাগর জামাল আমাদের বন্ধু হয়, আমাদের ওর প্রতি কর্তব্য আছে, তাই ওরাও যাবে। রাজীবের বনম ওরা না শুনল আর রাজীব তাদের আটকাতেও পারল না। শুভর কথা মতো তারা গাড়িতে উঠে পড়ল এবং কলকাতা থেকে বাংলোর অনেক দূরত্ব 10 মাইল আর তারা পথে ঘুমিয়ে পড়ল। গাড়ি যখন বাংলোর সামনে গিয়ে থামল তখন বাজে বিকেল 7টা এবং ড্রাইভার তাদের ডেকে বলল এই নিন আপনারা চলে যান, স্যার ডেকেছেন আপনাদের। তার গাড়ি থেকে নামলো, সে বলল আসুন আপনার ভিতরে আসুন। সজল বলল উড়িষ্যা বাস, এত বড় বাংলো বাড়ি আপনাদের বুঝি। রাজীব তখন বলল হ্যাঁ আমার বাংলো এটা, ভিতরে আসুন। ওরা ভিতরে যেতে ওদের জন্য জল খাবার ব্যবস্থা করে, তাদের রাতে নেশা দ্রব্য চার্টের ব্যবস্থা করা হলো। রাজীব মনে মনে ভাবতে থাকে এইটাই তোদের শেষ খাওয়া। আব্দুল বলে উঠল আগে এত সুন্দর কন্ট্রাক্ট পাইনি, ভালো লাগলো। পলাশ তখন বলল হ্যাঁ আপনারা এনজয় করুন, 12টা বাজুক আমরা সব প্রস্তুত করে কন্ট্রাক্টের জন্য ঠিক আছে। ওরা বলল আচ্ছা ঠিক আছে। সময় তখন রাত 12:11, ঘোর অবসর রাত। দরজা তখন আবারও অদৃশ্য হয়ে গেল। তিন সুন্দরী মেয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে নিচে নেমে আসলো, ওরা তো হতভম্ব হয়ে গেল এত সুন্দর। রূপসা রাজীবের চোখ দিয়ে ইশারা করলো এখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য, কারণ এটা তাদের প্রতিষ্ঠাদের অন্য কাউকে জানাতে চায় না। রাজীব তার ইশারা বুঝে সেখান থেকে শুভ আর পলাশকে নিয়ে আড়ালে চলে গেল। এরপর আদর্শে একই ভুল করে সে রূপসাকে ছোঁয়ার চেষ্টা করলো, রূপসার রাগে ফেটে পড়ল এবং নিজের আসল রূপে চলে আসলো এবং তার গলা টিপে ধরল। সাদিয়া সজলের গলা টিপে ধরল এবং রিয়া ফারানের গলা টিপে ধরল আর তাদের করা পাপগুলো মনে করে দিতে লাগলো। ওরা বাঁচার জন্য চিৎকার করলো এবং সব ওদের ভুলে গেল যে এমন কাজ কখনো করবে না, বারবার যেন তারা মাফ চাইতে লাগলো। এরপরে ওরা তাদের ঘাড় মটকে ফেললো এবং শরীর ক্ষত বিক্ষত করে রক্তপান করা শুরু করলো। তারপর ওদের আত্মার শান্তি পেল। এরপর শুভ পলাশ আর রাজীব বেরিয়ে আসলো আড়াল থেকে। রূপসা সাদিয়া রিয়া বলল ধন্যবাদ আপনাদের আমাদের প্রতিশোধ পূর্ণ করতে সাহায্য করার জন্য। এরপর থেকে এই বাংলো পুরোপুরি মুক্ত, আর কোনোদিন কাউকে কষ্ট দিব না, যান আপনার বন্ধুকে ফিরিয়ে দিলাম আমরা। এই বলতে বলতে তারা অদৃশ্য হয়ে গেল এবং রাত পেরিয়ে সকাল হয়ে গেল। দরজাগুলো আবার দৃশ্যমান হলো এবং তেঁতুল গাছ অদৃশ্য হলো। জামাল আর সাগর পূর্ণ জীবন লাভ করল। তারা একের পর এক জড়িয়ে ধরল, শহরে ফিরে এলো এবং সবটা সবাইকে ঘটনাটা খুলে বলল। আর বাংলায় তারা পুজো করে দ্বিগুণ শুদ্ধিকরণ করে ফেলল। এভাবে আত্মাদের প্রতিশোধ নেয়ার মাধ্যমে যেন আবার মুক্তি লাভ করল। রাজীবের ভূতের অস্তিত্ব এর ব্যাপারে বিশ্বাস হল। এভাবে এই গল্পের সমাপ্তি ঘটল। জেফ্রি ভাই এই ছিল গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন আমি নাহিদ সরকার। অসংখ্য ধন্যবাদ নাহিদ সরকার ভাই আপনার এই স্টোরিটার জন্য এবং আশা করছি স্টোরিটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। গল্পটা খুব সুন্দর ছিল এবং খুব সুইট একটা স্টোরি ছিল এবং সুইট এন্ডিং ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম দারুণ সব স্টোরি আপনার কাছে থাকলে আরো পাঠিয়ে দিবেন। আপনাদের কল্পনা চলে যাচ্ছে পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের সবার কাছে দারুণ রকম সুন্দর লাগবে চলে যায় এই ঘটনায় এবং সর্বশেষ ঘটনায়। এবং আশা করছি নেক্সট স্টোরিটা বেশ ছোট কিন্তু খুব সুন্দর একটা স্টোরি চলে যায় ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর তলেই আছেন। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আজ নতুন একটি স্টোরি কালেক্ট করলাম পাঠিয়ে দিলাম প্রেত পডকাস্টের জন্য। ভালো লাগলে শেয়ার করতে পারেন। গল্পের নাম জিনের আছর। অনেক টানা পড়ার পরে আমার কাকার একটা চাকরি হয়েছে ইউনিয়ন অফিসের সেক্রেটারি হিসেবে, এবং হিসেব নিকেশের কাজ উপরিও আছে। তো বাড়ি থেকে প্রায় মাইল বিশেক দূরে বিদ্যাগঞ্জ। বাড়ির সবাই তবুও অনেক বেশি খুশি, চাকরি তো হয়েছে, কয়েকদিন পরেই জয়েন করতে চলে যেতে হয় নতুন জায়গা। সে অনেক দিন আগের কথা, তখন মানুষের হাতে মোবাইল ছিল না, যোগাযোগ করতে হতো লোকমুখে অথবা চিঠি লিখার মাধ্যমে। দুই থেকে তিন মাস পর পর বাড়িতে আসা হয় কাকার। কাকিমা কাকারা আসায় পথ চেয়ে একদম যেন ক্লান্ত হয়ে যায় যে কবে আসবে, কিভাবে খাচ্ছে দাচ্ছে, যত্ন হচ্ছে নাকি হচ্ছে না। একা তার ঘুম আসে না, ছেলে পিলে হয় না, তাই আমাকে নিজের সন্তানের মতোই পাশে পাশে রাখে। আমি রাতে কাকির সাথে ঘুমাই। প্রায় এক মাস পর প্রথম কাকা বাড়িতে এসেছে। চোখ মুখে কালির পরি রীতিমতো রেখা পড়ে উঠেছে, মুখে হাসি নেই। এক মাসে নাদোষ নদোষ দেহখানি হাড্ডি সার হয়ে গেছে। কিন্তু কেন? আমরা সবাই কাকাকে ঘিরে ধরেছি, বসেছি চারপাশে। ঠাম্মা একে একে জিজ্ঞেস করছে। ঠাম্মা বললেন, কিরে তুই সেখানে সাইসোস, জায়গাটা কেমন রে? কাকা তখন বলল,
না না না, জানি ভুতুরে পরিবেশ, পোড়া বাড়ি, আগেকার সে জমিদার আমলের বাড়ি আর কি। বাড়ির পেছনে বিশাল এক বট গাছ, রাতে ঘুম আসে না, কেমন যদি ভয় পায় লাগে, অদ্ভুত শব্দ কানে আসে, শিশিরে বাতাসের মতো শরীর কাঁপুনি দিয়ে উঠে। ঠাম্মি বলল,
খোঁজ কি, তোর সুখ তো কেমন জানি লালো হয়ে আছে রে, সুখে সুস কেন, হ্যাঁ শৈল না, শৈল নাকি জড়াইছে?
কাকা তখন বলল,
হ মা, কিছু খাইতে ইচ্ছা করে না, লুসি নাই, রাতে ঘুম আসে না, এখানে চাকরি করতে পারব না মনে হয়, রাতে একটা ছায়া শরীর আমাকে স্পর্শ করে, বরফের মতো শীতল স্পর্শ, আমি ভয় কুকড়ে যাই, তবু ওই পিশাচিনীকে বুঝতে দি না কিভাবে কাটতেছে মা, কি করবো তুমি বলো তো।
ঠাম্মা তখন বলল,
হায় হায় হায়, কি সর্বনাশীর কথা, আমরাই তো, আমারই তো ভয় করতেছে রে, তুই তুই ভয় পাইস না রে, দেখি মহাদেব কবিরাজের সাথে কথা বলে দেখি, ঠরাইস না বাপথন, ঠাকুর মার নাম ধর, ঠিক আছে।
পরদিন সকাল সকাল খেয়ে দিয়ে কাকা রওনা দিয়ে দেয় সে বিদ্যাগঞ্জের পথে। কিছু শুকনো খাবার, নাড়ু মোয়া আর পিঠে পুরি এবং পুটলি বেঁধে দিয়ে দেয় সে কাকি। আচলে চোখ মুছে বিদায় বেলায় পথের পানে তাকিয়ে থাকে, মনে অজানা শঙ্কা যেন ভর করেছে, স্বামী তার সুস্থ হবে তো, কোন পেতনির ছায়া পড়েছে কে জানে। কাকা সাইকেল মারিয়ে কর্মস্থলে পৌঁছে বেশ খানিকটা রাত হয়ে যায়, লোক বেশি একটা নেই, দু একজন যারা ছিল তারা আজ আর ফিরবে না হয়তোবা, একেবারে কাল সকালে এসে অফিস করবে। জমিদার বাড়ির চারপাশে ঘন জঙ্গল, রাতের বেলায় গাছ ছমছম করে, এদিকে ওদিকে পারত পক্ষে তাকাতে চায় না কাকা, চুপচাপ ঘরে গিয়ে কুপি বাতিটা জ্বালিয়ে নেয়, স্টোভের জাল ধরিয়ে একটা লাল চা বানিয়ে চুমুক দেয়, দুটো রান্না করে খেয়ে শুয়ে পড়েছে। ভীষণ ক্লান্ত আজ, কতটা পথ জার্নি করেছে, ঘুম নেমেছে চোখে, রাত বাড়ছে, কালো ছায়া আস্তে আস্তে ঘরে প্রবেশ করছে, পা পর্যন্ত কালো কুচকুচে চুল, কোকড়ানো লাঠির মতো লম্বার হাত এবং মাথা ঘরের চাঁদের চারিদিকে এবং কাছাকাছি বাতাসের শব্দের মতো করে সুর ডাকছে আমার ঘুমন্ত কাকা। সে জিনটা বলে উঠল,
তুই তুই আমার শরীরে প্রস্রাব করেছিস, আমি তোকে খেয়ে নিব, একটু একটু করে তোর শরীর শুকিয়ে যাবে, কাঠ হয়ে যাবে।
জিনের সে অট্ট হাসিতে কাকার ঘুমটা ভেঙে যায়, এতক্ষণ সেটা স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে সে কাঁচুমুচু হয়ে বসে আছে, ঢোক গেলছে, হাত চেয়ে জলের কলসিটা খোঁজার চেষ্টা করছে, মুহূর্তেই একটা কালো ছায়া শরীর আচ্ছা আচ্ছা দেখতে পেয়ে চোখ বন্ধ করে ঠাকুর দেবতার নাম স্মরণ করছে, ধীরে ধীরে ঘুমানোর প্রচণ্ড চেষ্টা করছে। কোনো মতে ঘুটিসুটি মেরে রাতটা কাটিয়ে দেয় কাকা, শরীরে একে বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে, প্রচন্ড দুর্বল লাগছে, খেয়েতে চোচো করছে পেট, তড়ি হড়ি করে চারটি মুখে দিয়ে রীতিমতো দৌড়ে দিয়ে অফিসে। কত লোক সমাগম, রেশনের লাইনের তদারকি, হিসেব আপডেট রাখা, কিছু চেলা মন্ডুরা দলকে হাতে রাখা, সবকিছু হাতে তো
রাখা আছে। মাঝে মাঝে কাজের ফাঁকে একটু নাস্তার ব্যবস্থা হয়ে থাকে। আলাপচারিতার মধ্যেখানে তার বাসার ভুতুরে পরিবেশটার কথা মাথায় আসে। কোথায় যেন হারিয়ে যায় কাকা, তখন পুরো ভিন্ন জগতের এক আচু পুতুল মানবের মতো লাগে। ঘুট করে শুভরানী হাঁক দেয়,
ওই কে রানী, তাড়াতাড়ি বস্তাগুলো ডেলিভারি করতে হবো।
সুমতি ফিরতে আবারও কাজের হাত লাগায়। রাত আটটা নাগাদ অফিসের তালা ঝুলিয়ে বাসায় ফেরার পালা। পথে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, আজ না জানি কি ঘটবে। দেখি আজ পাশের রুমগুলোর লোকজন থাকবে, এতটা ভয় পাওয়ার দরকার নেই। পুরো বাড়ির কাছে আসতে কেমন যেন এক নিস্তব্ধতা আভাস পাওয়া যায়। লোকজন তো এখানে একবার নেই বললে চলে। প্রথম দিন আসলাম এখানে তো প্রত্যেকটা রুমে মানুষ ছিল, তারা কোথায় গেল? বাসার দেখভাল করে যে লোকজন জানো চাচা, একটা অদ্ভুত টাইপের। মুখ ভর্তি পান, হামেশায় জর্বন চলছে এবং পানের ঝোল রক্তের মতো করে দুগাল বেয়ে পড়ছে টপ টপ করে। মাথার নিচু করে চোখে তলে রীতিমতো কথা বলার সময় একটু অস্বাভাবিক লাগে কাকার কাছে। মাথা ভর্তি সাদা চুল, দাড়ি কোপ লম্বা, মনে হয় রহস্যময় একটা লোক। এবং প্রথমে এতটা পরখ করে দেখেনি কাকা। নিখিল বলল,
আচ্ছা আপনারই বাসায় কতজন ভাড়া থাকে? এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, তারা কি এখন নিয়মিত থাকে না?
জোনু চাচা বললেন,
তাই তো গম কহ না হে কখন যায়, আমার কি জায়গা নেই, রাতে আইতে দিনে যায়, গেলে তো আর কয়ে যায় না, কয়েকদিনও টিকতে পারে না, কেন পারে না, কি বিভ্রান্তে আমার কমতে না, আয় আর যায়, একবার আইলে দ্বিতীয় বার আহে না, ভয় পায় তো আয়, ভালো মানুষ আমার আয়স, হ্যাঁ হোস করে যাও বাবু, যাও যাও করে যাও।
মাথায় যেন বাজ পড়লো নিখিল কাকার, কি করবে, হাতে কিছু বাজার আর মাছ আনছিল, কই মাছ, ইচ্ছে করেই ফেলে দিল হাত থেকে, মাছগুলো লাফাচ্ছে। এদিকে বুকটা যেন ধরফর করছে, ঘরে যে যেতে মন চাইছে না, কারো সাথে কথা বলবে এমন কোন একটা লোক নেই, এবং রাতের বেলা বিপদ হলে কাউকে ডাকারও রীতিমতো ঝু নেই। এ কেমন বাড়ি, আগে জানলে এখানে নিশ্চয়ই পা বাড়াতো না কাকা, নিশ্চয়ই না। এত কিছু ভেবে উঠতে পারেনি, রাতের বেলা এতটা নিরিবিলি আর রহস্যময় হবে তা কে জানতো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাছ আর সবজি নিয়ে ঘরে ঢুকে যায় এবং পেছনের দিকে জঙ্গলটা পরিষ্কার দেখা যায় জানালা দিয়ে, এবং শীতের হাওয়া আসছে বাতাসের দোরে, কুপি বাতি বিভানো এবং স্টোভে ভাত চড়িয়ে কাকা ভাতের বলক উঠতে শুরু করেছে। একটু ভাতের মরণ মার লবণ দিয়ে মিশিয়ে মিশিয়ে খাবে, কিন্তু মার কোথায়, রক্ত আর রক্ত, ভাত লাল হয়ে গেছে, কই মাছগুলো কাটবে কে, মাছ তো কোথাও, কি হচ্ছে সব, শরীর ক্ষুধায় যেন থর থর করে কাঁপছে। অগত্যা নারু মোয়া আর পিঠে পুরি খেয়ে না হয় আজ রাতটা পার করবে ভেবেই তার বয়ামে হাত দিয়েছে। কিচ্ছু নেই, জল নেই, কলসিতে কিছুই নেই, হাহাকার করছে কাকা, চিৎকার করে কাঁদছে, কি করবে কি করবে, মানুষ কি না খেয়ে বাঁচতে পারে? কাঁদতে কাঁদতে ঘুমের ঘরে পিশাচিনী জিনের অট্টহাসি শুনতে পায়, কিন্তু পাবি না, কিছু পাবি না, নিখিল তুই না খেয়ে মারা যাবি, জল খেতে পারবি না, তুই একদম পারবি না, রক্ত দিব তোকে, রক্ত রক্ত দিয়ে তোর তৃষ্ণা মেটাবো, আর একবার ওই রক্ত পান করতে গেলে তোকে জিম পড়িতে পাঠিয়ে দেব, আর কোনদিন এই পৃথিবীর আলো দেখতে পারবি না, না খেয়েছে তুই কঙ্কালসার হয়ে যাবি, আমার চুরে পাড়াতে আর মজা তোকে গুছিয়ে দিব রে, আমাকে নাপাক করেছিস তুই, এত সহজে তোকে ছাড়বো ভেবেছিস, হয় তোকে জিনের দেশে নিয়ে যায়, আয় উঠে আয়, আয় উঠে আয়, বাতাসে উঠতে উঠতে ঠিক আমার দেশে নিয়ে যাব, আয়। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং যদি ভালো লাগে তাহলে পরবর্তী খণ্ড আমি লিখে পাঠাবো। এই পর্যন্ত ছিল ঘটনাটি কালেক্ট করেছিলাম, যদি ভালো লাগে তাহলে প্রথম খণ্ড শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, স্টোরিটা ইন্টারেস্টিং ছিল এবং বেশ ইউনিক ছিল, বলা যেতেই পারে, এবং ইউনিক স্টোরি সবার কাছে ভালো লাগে এটা আমিও বিলিভ করি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আমি চলে যাচ্ছি, আমরা লাইভ সেশনে কিছু লাইভ চ্যাট করব এবং এরপর বিদায় নেব, চলে যাই সরাসরি লাইভ সেশনে, আশা করছি আজকের লাইভ সেশনটা বেশ ইন্টারেস্টিং হবে, চলে যাই লাইভে।
সো হিয়ার উই আর, আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাকে রাইট নাও শুনতে পাচ্ছেন, এবং আমি কিন্তু আপনাদের সাথে আবার অনেক দিন পর লাইভে কিছু কথা বলতে চলে এলাম এবং আশা করছি আজকের লাইভটা আপনাদের বেশ ভালোই লেগেছে। আজকে কিন্তু নিশ্চয়ই জানেন যে নতুন বাংলাদেশে নতুন একটা এপিসোড নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি এবং আশা করছি বেশ ভালো একটা এপিসোড আপনাদের উপহার দিতে পেরেছি। আজকের লাইভটা বেশি কথা বলবো না, বিকজ ইউ নো আজকে অনেক বেশি রাত হয়ে গেছে এবং আমার চলে যেতে হবে। যারা কয়েকটা কমেন্ট আমি জাস্ট পড়ে যাবো, বিকজ অলরেডি ইটস টু লেট, বিকজ যত লেট করবো ততই সমস্যা। শুধু বলবো যে আপনারা যতটা পারেন ততটা দারুণ সব ঘটনা কিন্তু আমাদের প্রেথ পডকাস্টে ঘটনা পাঠাবেন এবং ঘটনা পাঠানোর কোনো বিকল্প নেই, দারুণ সব ঘটনা কিন্তু আপনারা পাঠাতেই পারেন। এবং আমাদের সাথে কমিউনিকেশন করতে চাইলে কিন্তু আপনারা preth.sadinmusic@gmail.com থেকে ইমেলে কিন্তু ঘটনা সেন্ড করতে পারেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি কিছু কমেন্ট পড়ব আজকে, ওয়েল আমি কমেন্ট সেকশনে চলে যাই এবং কিছু কমেন্ট পড়ে এখনকার মতো বিদায় নিই, যেহেতু অনেক কম কমেন্ট এসেছে। আপনাদের কাছ থেকে বলবো যে আরো বেশি বেশি করে কমেন্ট করবেন। সো মোছামেল হক ভাই বলেছেন যে হ্যালো ব্রাদার, আজকে স্বাধীন দেশের ফার্স্ট এপিসোড হবে প্রেতের, বেস্ট অফ লাক। এক্স্যাক্টলি, নতুন বাংলাদেশে, একেবারে স্বাধীন বাংলাদেশে নতুন কিছু একটা এপিসোড নিয়ে আসলাম এবং এটা আমার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ নতুন বাংলাদেশে নতুন, বাট বেসিক্যালি আই এম নট হ্যাপি বিকজ বাংলাদেশে যে সুন্দর ঘটনা ঘটছে না, মানে এটা আসলে অপ্রত্যাশিত ভয়াবহ কিছু ঘটনা ঘটে গেছে, দ্যাটস ওয়াই মানে আমি খুব মজা করে আনন্দ নিয়ে আসলে বলতে পারছি না কিছু, বাট তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো কিছু হয়েছে, এটা আমরা সবাই জানি। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে এখনো আমরা নতুন নতুন বাংলাদেশকে পরিচয় করে দিব, হয়তো বা কাল বা পরশু থেকে নেক্সট এপিসোডটা হবে স্বাধীন বাংলাদেশে এবং নতুন বাংলাদেশে ব্র্যান্ড নিউ কিছু স্পেশাল কিছু, এবং বলতে পারি যে নেক্সট এপিসোডটা বেশ, যেটাকে আমরা বলি যে বেশ ধরনের ইন্টেন্স একটা এপিসোড হবে নেক্সট এপিসোডটা, তখন অনেক কিছু চেঞ্জ আসবে বাংলাদেশে, অনেক কিছু ডিফারেন্ট হবে এবং শোয়ের একটা চেঞ্জ জানবো বা ঘটনাটা ওরকম একটা ইন্টেন্স ঘটনা থাকবে। সো এরপরে আমাদের আমির আলিফ লিখেছেন, কিছু শোনা যাচ্ছিল না, হ্যাঁ ভাই সেই সময় সাউন্ডের সমস্যা হচ্ছিল। এছাড়া আমাদের এমডি আবির সর্দার লিখেছেন সাউন্ড শোনা যাচ্ছে না, মানে এই সময়টা তো আসলে একটু সাউন্ড একটু প্রবলেম হচ্ছিল মোটামুটি, এটা আমরা সবাই মোটামুটি জানি। সো দ্যাটস ওয়াই আমার কিছু করারও ছিল না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি পরবর্তীতে সাউন্ডটা ঠিক করলাম এবং আপনাদের সাথে কানেক্ট হয়ে গেছে এবং এপিসোড কিন্তু শুনলেন, আশা করছি বেশ ভালো একটা এপিসোড আপনারা শুনেছেন এবং উপভোগ করেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমার আর বলার মতো কিছু নেই, আমি চলে যাবো এখন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট উইকে। এবং বললাম যে নতুন বাংলাদেশের এপিসোড বা স্পেশাল এপিসোডটা আগামী উইকে পাবেন, বিকজ এই উইকে বা আজকে আমরা কিন্তু নতুনভাবে কিছু করতে পারবো না, বিকজ ইউ নো নতুন বাংলাদেশের যে বিষয়টা সেটা আমরা কিন্তু এখনো পাইনি, ভাঙচুরি দেখছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে স্বাধীন বাংলাদেশের যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে সেটা যাতে না ঘটে সেটা কামনা করে আছে শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট এপিসোডটা হবে স্পেশাল। সো ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট উইকে, ততক্ষণ মতো ভালো থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।